Royal Tiger Swing presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে রাত ১২টা, তার মানে সোমবার করে গিয়েছে। যাহা বলিব সত্য বলিব ১৬৯তম পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমি আরজে কিবরিয়া। শুরুতে মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আজ আমাদের মাঝে সুদূর নরসিংদী থেকে হাজির হয়েছেন রুবেল। রুবেলের জন্ম নোয়াখালীতে। রুবেল যখন যে কাজ করতে যান সেটি তিনি খুব মনোযোগ দিয়েই করেন। অসহায় মানুষের জন্য তার মন কাঁদে। ২৯ বছরের জীবনে রুবেলের অদ্ভুত সব অভিজ্ঞতা হয়েছে, সেগুলোই আজ তিনি আমাদের জানাতে এসেছেন। চলুন কিবরিয়ার কাছে শুনি রুবেলের অপ্রিয় সত্যগুলো।
Royal Tiger Dream presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself.
Onik onik dhanyabad. মঞ্জুর, আমরা জানলাম যে রুবেল আজকে রয়েছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব ১৬৯তম পর্বে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করবার আগে আপনাদেরকে আশ্বস্ত করছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ফোনে কানেক্ট করছি তাকে আমরা। ডক্টর তাজুল, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমরা অনুষ্ঠান শেষে আপনার কাছ থেকে শুনবো। আমরা প্রিয় শ্রোতা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে যেখান থেকে আপনার মনে আছে।
যখন আমি মানে বুঝের হয়েছে আর কি, যখন বুঝতে পারি তখন আমি মানে আমার ফুফুদের কাছ থেকে বা আমার চাচাদের আত্মীয় স্বজনের কাছ থেকে আর কি শুনি যে মানে আমার আব্বা ঢাকা থাকে, তখন আমি দেখি না, মানে শুনি আর কি যে আমার আমার মারে আমার আব্বা ছেড়ে দিছে, এরা সেই ঢাকা থাকে।
বাবাকে তো দেখেননি মানে ওই সময়টাতে?
মানে আমি বুঝর বুঝর
বাবাকে জিনিস দেখেননি?
দেখিনি।
বাবা কি করতো?
আমার বাবা আমি শুনছি ঢাকা নাকি ফলের ব্যবসা করতো।
ফলের ব্যবসা করতো। কয় ভাই বোন ছিলেন ওই সময়টাতে?
ওই সময় আমি একাই।
আপনি একাই হয়েছেন?
একাই।
এবং সেই সময়টাতে আপনারা কোথায় ছিলেন?
আমি ছিলাম বাড়িতে নোয়াখালী।
নোয়াখালীতে, ঠিক আছে। তারপর
তখন হয়তো বা আমার বয়স ৪-৫ বছর।
মানে মা কি তখন আপনার নানার?
আমার মাকেও তখন আমি দেখিনি। তোমার মা দোষে তোমার মা চলে গেছে, তো বিস্তারিত আমি জানতাম না যে কেন চলে গেছে। আর এটা আমি প্রশ্ন করতাম না। তখন আমি দেখতাম যে আমার দাদার মানে মিষ্টির দোকান আছে বাজারে, মানে আমার দাদারে খুবই সম্মান করে অনেক মানুষ। আর ওই সময় দেখতাম মানে আমাদের বাজারে একটা সিনেমা হল ছিল, ওই হলের এড যখন দিত তখন এই এড এর মধ্যে আমার দাদার মিষ্টির এড দিত
সিনেমা হলের মধ্যে।
তারপরে এলাকাতে ওই যে মাইকিং করতো, ঈদের সময় দেখতাম যে আপনার মিষ্টি বানায় মনে করেন যে টাল দিয়ে রাখতো।
ঈদের সময়টাতে?
ঈদের মানে এক সপ্তাহ বা ১৫ দিন আগে থেকে বানানো শুরু করতো।
মানে মিষ্টির খুব সুনাম ছিল?
খুব সুনাম ছিল, মানে খুবই
চলতো।
ওদিনে খাটিয়ে গরু মিষ্টি বানাইতো।
আচ্ছা,
তখন এই মানে আমার দাদা মোটামুটি প্রভাবশালী সবাই সম্মান টমান করতো। তখন আমি স্কুলে পড়তাম, তখন আমাদের বাড়িতে একটা প্রাইভেট মাস্টার রাখে।
আচ্ছা,
প্রাইভেট কি মানে সবসময় থাকতো, লজিং বলে তারা আলাদা ঘর করে দিছে, ওইখানে আমরা পড়তাম আর কি।
আচ্ছা,
সকালে বিকালে। তখন উনি খুবই আমার মানে মানে সবার চোখে মানে সবার থেকে আমার বেশি একটু আলাদা চোখে দেখে, আলাদা ভাবে ফরাইতে যায়।
আচ্ছা,
করে আমি ওয়ানে ফরি, সে আবার টুতের বই ফরা।
ওকে,
মানে এইভাবে ফরাইতে থাকে। আমার ওয়ান টু থ্রি ফাইভ পর্যন্ত আমার ওর এক দুই এর মধ্যে আসা।
আচ্ছা,
যখন আমি ফাইভে উঠি তখন মোটামুটি একটু দুষ্টামি করি। দুষ্টামি কি হয়তো বা সিনেমা দেখার অভ্যাসটা ছিল। আমাদের এলাকার মধ্যে কোনো টিভি ছিল না, তখন তো সাদা কালো টিভি ছিল। তো আমার দাদার দোকানে একটা টিভি ছিল খালি সাদা কালো। তো এলাকার সব মানুষ এসে ওইখানে বসে টিভি দেখতো, আমি ও রাত্রেবেলা ঝুলে দিতাম আলি তেলা দেখতো। তো আমার চাচা এই মেজো চাচা আছে, ওনার আবার কোনো আচ্ছা কাচ্চা হয় না। উনি আমার দাদার দোকানের পাশে একটা মানে কনফেকশনারি দোকানের মতো আর কি, পান সিগারেট মানে কনফেকশনারি বিস্কিট জাতীয় সবকিছু নিয়ে বিক্রি করে আর কি। মানে ওনারও খুব ভালো অবস্থা, ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই। তো ওইভাবে আমার চাষও আমার খুব শাসন করতো, মানে দোকানে গেলে মানে যা খাইতে মন চায় খাওয়াইতো, টাকা পয়সা দিত, কিন্তু মানে ওই যে টিভি টুভি দেখা এইসব মানে পছন্দ করতো। পড়ার টাইমে পড়া, স্কুলের টাইমে স্কুল, এইভাবে শাসন করতো।
আচ্ছা,
তখন লোকে লোকে যাইতাম দেখতাম। তখন আমার দাদা চিন্তা করলো যে শুক্রবারে যেহেতু নাতি আয়া পরে দোকানে, তাহলে শুক্রবারে টিভি দিয়ে দেয় বাড়িতে। আমার আবার সেজো চাচা, ওনার আবার মাইকের দোকান ছিল। ওই সময় তো মাইকের চল ছিল, বিয়ারতে টিয়াতে মাইক নিত আর ব্যাটারি ব্যাটারি বানাইতো, ব্যাটারি চার্জ দিত। উনি ব্যাটারি দিত আর আমার দাদা টিভি দিত, বাড়িতে আর কি টিভি চালাইত শুক্রবার দিন। তখন এইভাবে আমরা চলতে থাকলাম। তো যখন আমি সিক্সে উঠি, তো আমাদের বাজারের পিছনে হলো স্কুল, হাই স্কুল।
আচ্ছা,
আমার বাড়ি থেকে বাজার হেঁটে যাইতে হয়। দাদা সবসময় গাড়ি ভাড়া দিয়ে দিত 2 টাকা 5 টাকা করে, তখন তো ভাড়া কম ছিল। তো এইভাবে আদর করতে করতে তখন আমি ওই হঠাৎ করে আমার দাদার মানে একটা অ্যাক্সিডেন্ট কি যুদ্ধের আমলে নাকি শুনছিলাম, যে আমার দাদা ওই যে রাজাকে দৌড়ানি দিয়েছিল।
আচ্ছা,
তখন ওই পায়ে দিয়ে নাকি এই গরুর খুঁটা ঢুকছিল। ওই সময় আর মানে জোয়ান কালে আর কোনো কিছু হয় নাই, বয়স হয়েছে আর তখন একটু পায়ের মধ্যে ঠোস ঠোস ফুটছিল। ফুটার পরে আস্তে আস্তে পা পচা মানে পচতে থাকে আর কি। তখন অবস্থা খুব খারাপ, পরে লাস্টে নিয়ে আসলো বার্ডেন হসপিটাল। হ্যাঁ, আমি শুনছি কিন্তু আমি তো দেখিনি,
এগুলো শোনা কথা।
না, আমি দেখছি মানে বাড়ি থেকে নিয়ে আসছে,
মানে
রোগী নিয়ে আসছে।
আচ্ছা,
9 মাস এখানে রাখছে। তখন আমাদের মেজো চাচার যে কনফেকশনারি দোকান, ওনার দোকান চালানোর মতো কোনো লোক নেই। তো ওই দোকানটা আমার উপরে ছেড়ে দিয়ে আসলো। তখন আমি মোটামুটি 7-এ ফরি, মোটামুটি দোকানটা আমি চালানোর অবস্থা আছে। আমার চাচা মানে খুব মোটামুটি শিক্ষিত,
বাবাকে তখনও দেখেননি।
না, আমার বাবা তখন আমি শুনছি যে ঢাকায় ওই বিয়ে করছে, বিয়ে করে ঢাকাতেই থাকে। তো এখানে একটু ভুল করছি, মানে আমার দাদা অসুস্থ হওয়ার আগে আমার নিয়ে একবার ঢাকা আসছিল আমার বাবার কাছে।
আচ্ছা,
আসছিল তখন আমার এই ঘরে একটা বোন হয়েছে আর কি। আমার দাদা আমার নিয়ে আসছে, মানে আমার তার নাতনি হয়েছে দেখতে আসছে।
আচ্ছা,
আমি সব আসছি। তো তখন আমি এসে দেখলাম যে মোটামুটি লাইট মানে, তখন আমি ছোট মানুষ অত কিছু মানে খুব ভালো লাগছে। তো 2 দিন না 4 দিন থাকার পরে আমার দাদা বলছে তুই নাতি হয়েছে, তুই বাড়িতে চলে। আমার আব্বু সুন্দর এখান থেকে বেসর ছাইরা বাড়িতে চলে গেল।
আপনার বাবা?
হ্যাঁ,
তখন বাড়িতেই থাকতো মানে আপনাদের সঙ্গে গ্রামে?
হ্যাঁ, গ্রামে চলে গেলো আমার সব পারে নিয়ে, আমার এখনকার যে মা আছে।
জি, আর আপনার ওই আসল মার সঙ্গে তখন আপনার দেখা হয়?
তখন আমার আসল মার সাথে কোনো দেখা নাই, বা আমি এমনি শুনি যে ওনাদের বাড়ি মানে কাছাকাছি, আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি, 20 টাকা ভাড়া লাগে, কিন্তু মেন রোডের সাথে।
আচ্ছা,
তো মা দেখতে আসতো না ওই সময়টাতে
সন্তানের প্রতি? একটা মা
আমি জানতাম একবার, মানে আমার মার ভূতে তখন আমার একটা মানে ঘৃণা জন্মানো নিয়ে আসলো, যখন আমার মার কথা আমি শুনতেই পারতাম না বা বাবার কথা শুনতে পারতাম না। তখন আমার মানে আপন বলতে আমার দাদা দাদি উপুরা চাচারা, তাদের নিয়ে আমি মানে ক্রিয়া করতাম। তখন আমার বাবা চলে গেল বাড়িতে, যাই ওইখানে একটা কাঠ মিস্ত্রির দোকান আছে না, যে খাট মাট সুকেশ মুকেশ বানায়, দোকান দিল আর কি। আমার দাদা যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পরে নিয়ে আসলো বার্ডেন হসপিটাল। আমার আব্বারে বললো, আমার আব্বা বাবা মিষ্টির কারিগর, মিষ্টি বানাইতে পারে আর কি। আমার আব্বারে বললো যেহেতু আমি চলে যেতেছি, তাহলে তুই দোকানটা চালায় নে, মানে হোটেলটা আর কি, মিষ্টির দোকানটা। আমার আব্বারে দিল মিষ্টির দোকান আমার দাদা, আর আমার দিয়ে গেলো আমার চাচা ওই দোকান দিয়া। ওনারা মেডিকেল আসলো, মেডিকেল আসা পুরো 9 মাস এখানে মানে আমার দাদারা নিয়ে থাকে। কিন্তু মেডিকেল অনেক খরচ শুনছি, মানে বার্ডেন হসপিটাল নাকি রুগী দিতে অনেক টাকা পয়সা লাগে। তখন মানে আস্তে আস্তে জায়গা সম্পদ যা আছে আস্তে আস্তে বিক্রি করা থাকে স্টার্ট করলো আর কি। প্রায় 9 মাসের ভিতরে প্রায় 12 লাখ টাকার মতো গেছে। তখনও পাউডার খাইতে ফেলাই
দিতে,
পাও খাইতে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে মোটামুটি সুস্থ হওয়ার পরে বাড়িতে আসছে। আসার পরে মানে আমার আব্বার কাছ থেকে আর কি জিজ্ঞেস করলো যে কিরে দোকানের এই অবস্থা, মানে সে যে পুঁজি রেখে গেছে
সবগুলো একেবারে শেষ।
আমার আব্বার একটা অভ্যাস ছিল কি, জুয়া খেলতো।
ওহো,
সারাদিন দোকান করতো আর রাতে জুয়া খেলতো, ঠিক মতো বাড়িতে যাইতো
মানে ল্যাপটপ যা হতো সবকিছু জুয়ার।
আর ওই দাদার জন্য টাকা চাইলে বলতো টাকা নেই, পরে মানে আমার দাদা যখন জিজ্ঞাসা করলো আমার আব্বারে যে আমি যে পুঞ্জি বিয়া গেলাম তোরে এই পুঞ্জি কুই, তখন আমার দাব্বু মোটামুটি দাদার সাথে রাগারাগি করছে, আমার চাচার সাথে রাগারাগি করে দোকান থেকে বেরিয়ে গেলো, মানে সে আর দোকানে থাকবে না। পরে দাদা চিন্তা করলো তা ছেলেই তো আর কি হিসাব নেবো, আমার দাদা আবার মোটামুটি মানে যা ছিল আর কি ওইখান থেকে মোটামুটি কিছু দিকে দিকে করে পুঞ্জি লয়ে আবার বসলো। তখন যাক আমার দাদা কিছুদিন পরে মারা গেলো।
জি,
মারা যাওয়ার সময় আমার দাদা আমার চাচা আছে, চাচার সে বাচ্চা কাছে নাই, তখন ওনার হাতে আমার তুলে দিয়ে গেছে।
চাচার হাতে? আপনার বাবার হাতেও না?
না, আমার চাচারে বলছে তুই ওর দেখাশোনা করবি, ওর দায়িত্ব তুই নিবি, এই কথা বলে মারা গেছে।
বিবাহিত ছিল আপনার চাচা?
আমার চাচা বিয়ে করছে 12 বছর হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না।
ও, সেই জন্য ওনার ঘরে তুলে দিয়ে গেছে?
হ্যাঁ হ্যাঁ, ওনার হাতে তুলে দিয়ে গেছে, উনিও প্রেম করে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় না। ওই ওই আমার চাচা মানে আমার চাচির মায়ের দূর করতো, আমার চাচি চলে গেছে, চলে গেছে, ওনারা বাইরে থাকে, ফ্যামিলি সবাই বাইরে চলে গেছে। ওরা আমার চাচা পাগলামি শাগলামি করে দোকানে ঠিক মতো আসে না, তার জন্য মানে আমিও ব্যবসা বাণিজ্য ঠিক মতো চালাইতে পারতেছি না। ওই আমি ব্যবসা করতাম, দোকান চালাইতাম, দুপুরবেলা দোকান বন্ধ করে স্কুলে যাইতাম, স্কুল থেকে আসতাম, দোকান খুলতাম, আবার রাত্রে দোকান বন্ধ করে ভরতাম।
আচ্ছা,
এইভাবে চলতেছে। তখন আমার বয়স প্রায় 14 হয়ে গেছে।
আচ্ছা,
তখন আমার চাচার মানে একটা বন্ধু আছে, উনি থাকে বিদেশ।
আচ্ছা,
ওনার যে সংসারের ভার মানে আমার চাচার উপরে দেওয়া যায় আর কি, মানে সম্পূর্ণ সংসারটা আমার চাচার উপরে দেওয়া যায়। ওই আমার চাচার বন্ধুর 3 মেয়ে, 2 ছেলে।
জি,
একটা ছেলে বড়, আরেকটা ছেলে ছোট, আর 3টা মেয়ে মোটামুটি ভালো বয়সে, প্রায় 10-11 এরকম আর কি, 11-12 এরকম। ওই আমি যখন দোকান করতাম, চাচা বেশিরভাগই ওই বাড়িতেই থাকতো, মানে এই বাজার মানে কত 10-15 মিনিট দূরে ওই বাড়ি, এতটুক দূরে ওই বাড়িতেই বেশিরভাগ থাকতো, মানে 12 ঘন্টার ভিতরে 8-9 ঘন্টা ওই বাড়িতে থাকতো, দোকানে বেশি একটা আসতো না। তো ওই মানুষে আজে বাজে কথা বলতো যে নিশ্চয়ই ওই মহিলার সাথে তোমার চাচার কোনো সম্পর্ক আছে বা অবহিত কোনো কিছু আছে।
এটা কোন মহিলা আপনি আরেকবার যদি একটু বলতেন?
আমার চাচার বন্ধুর মানে বন্ধু বাইরে চলে গেছে, বন্ধুর বউ আর কি, ওনার ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব আমার চাচার কাছে দিয়ে গেছে। তো উনি বেশিরভাগই ওই বাড়িতে ওই বাড়িতেই কাটাইতো। তো কেউ বলতো যে ওনার এই মেয়েদের সাথে সম্পর্ক, আবার কেউ বলতো না ওনার সাথে সম্পর্ক। আমি ডাক্তার আমার আমার মাঝে মধ্যে বাজার টাজার দিয়ে ফাটাইতো, যে এদিকে ওইগুলো নিয়ে বাড়িতে দিয়ে ঠিক মতো বাড়িতেও যাইতো না, মানে আমার চাচি যে চাচির কাছে যাইতো না, বাড়িতে ঠিক মতো যাইতো না, ওই বাড়িতে থাকতো। পরে এইসব শুনতে শুনতে হঠাৎ করে একদিন আমি ওই বাড়িতে মানে রাত্রে দোকানে বেশি একটা মানে ভয় পাইছিলাম একটু, একটা জায়গায় যাই, ভয় পাওয়ার পরে আমি আর রাত্রে দোকানে থাকি না, দোকানে থাকি না। তো আমার বলছে যে তুই ওই বাড়িতে যেয়ে ঘুমাস। আমি রাত্রে ওই বাড়িতে যেয়ে ঘুমাই প্রতি রাত্রে। হঠাৎ করে ওনার যে ছোট মেয়ে, নাম ছিল সুইটি, উনি আমার বললো, ওনার আমি দাদি ডাকতাম আর কি, ওরা আমার কাকা ডাকতো। উনি বললো যে আমি আবার ওই বাড়িতে যাই, 1 ঘন্টা পড়তাম। আমার বলছে যে তুই যেহেতু এখানে এসে পড়স, তাহলে আমার মেয়েটারও একটু পড়ে, মানে মেয়ে ছেলে যে দুজন আছে ওরা আবার ফোরে, একজনে 3-তে একজনে 4-এ পড়তো।
যাদের বাড়িতে আপনি পড়াচ্ছেন তারা হচ্ছে আপনার কাকার
বন্ধুর ফ্যামিলি আর কি?
বন্ধুর ফ্যামিলি। আচ্ছা,
ওইখানে যে আমি পড়তাম, দোকানে পড়া হয় নাই, এখানে ওই বাড়িতে যে আমার পড়ার টাইমটা দেয়। তখন উনি বললো যে তুমি যেহেতু আমাদের বাড়িতে এসে পড়া লাগা করো, তাহলে তুমি আমার ছেলে মেয়েদের দুজন যেহেতু যে 1 ঘন্টা তুমি পড়ো, 1 ঘন্টা একটু পড়াই। যাক আমি পড়াই, এরকম 1 সপ্তাহ পড়াইছি। পড়ার পর হঠাৎ করে বই খুলছি, বইয়ের ভিতরে দেখি যে একটা চিঠি,
বইয়ের ভিতরে একটা চিঠি।
ওই চিঠিটা আমি খুলে ওইখানেই পড়ছি। পড়ার পরে দেখলাম যে মানে একটা লাভ লেটার আর কি। তখন আমি আর ভালো
ছাত্রী দিয়েছে আপনাকে?
হ্যাঁ, ছাত্রী দিয়েছে।
কোন ক্লাসে পড়তো?
তখন ও 4-এ পড়তো,
ক্লাস 4-এ।
জি।
আর আপনি?
আমি তখন 7-এ পড়ি।
ওকে, তারপর
তখন কিছু ওখানে ওইখানে লেখছে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, মানে ইংলিশ হবে। ওই তো ওই জিনিসটা আমি ফইরা, আমি আর ওদেরকে কিছু বলি নাই, ওইটা আমি ফকেটে করে চলে আসছি। আসার পরে ওরা আবার মাঝে মধ্যে দোকানে আসতো, দোকানে আসতে এটা এটা নিত নেওয়ার জন্য। দোকানে আসতে আমি জিজ্ঞেস করি যে তুমি
কি নাম ছিল মেয়েটা?
মেয়েটার নাম ছিল সুইটি।
সুইটি, ওকে।
জিজ্ঞেস করছি, ওরা বলতেছি যে এটা কি তুমি রাখছিলা? তো বলতেছে যে হ্যাঁ আমি রাখছি। আমি কেন রাখছো, কার জন্য রাখছো? নাম লেখে নি, আমি বুঝতে পারি না যে আমার জন্য রাখছে। তো বলতেছে যে যার হাতে গেছে তার জন্য লিখছে। তো আমি বলতেছি যে আমি তো আমার তো সম্পর্ক সবই তুমি জানো, চাচার উপরে খাই ভরে। তো আমি আমার কি দেখে তুমি ভালো বলবো? আমি তো কিছু বুঝি না, বুঝি না। যাক, একদিন আমার চাচায় আর আমার আমার ওই যে চাচার বন্ধু বউ আর কি, ওনারে ওই আমার চাচা চাচি ডাকতো, ওই দুজনে ব্যাংকে গেছে টাকা উঠানোর জন্য বাজারে। প্রায় সময় যাইতো, ওই দিন কেউ গেছে আমার বলছে দোকান বন্ধ করে দুপুরবেলা যে খাইছে। আমি আর দোকান বন্ধ করে বাড়িতে যাইনি, আমাদের বাড়িতে আবার একটু দূরে ওদের বাড়িতে গেছে। আমার লিগে আবার সবসময় খাওয়ান দাওয়ান সবকিছু ফ্রি। তখন যাওয়ার পরে আমার বাদ দিল, তোর যে বড় একটা বোন আছে ওই বোনটা ওদিনকে স্কুলে গেছে,
সিটির বড় বোন,
তো ওর বড় আরেকটা বোন আছে,
ওকে,
তিন বোন, তো ওই বোনটা একটু অস্বীকৃত মানে ফলে করায় নাই কোনো সময় ওই কই কুর্তু করতে গেছে বাড়িতে নেই, তখন ও আমার জোড়া ধরলো,
সুইটি, হ্যাঁ
জোড়া ধরলো, জোড়া ধরার পরে এটা কিস করলো,
ওকে,
এটা আবার জানালা দিয়া আরেকটা মহিলা দেখছে পাশের বাড়ি বা অথবা প্রকাশ করি না বা মুখে বলিও না,
দেখে ফেলেছে একটা মহিলা,
একটা মহিলা দেখে বলাইছে, দেখা ওর মারে বলছে, বলছে ওমা বিশ্বাস করে না যে কি
ছোট একটা মেয়ে, আমাদের তো বিশ্বাস
হয় মেয়ে ও ছোট, ছেলেও তো ছোট, আর আমার ডাকে দাদি, আমি তখন ওনার দাদি দেখতাম, ও আমার ডাকে কাকা, এইভাবে কিভাবে হয় বিশ্বাস করেন যা। আরেকদিন আমি পড়াইতে গেছি, পড়াইতে গেছি, আরে মানে ওই সময় তো মোটামুটি একটু ভালো সম্পর্ক ওর সাথে আমার, ওর একটা কথা বললে মানে পড়াইতে গেলে ওই মানে তর্ক বিতর্ক করত, তখন ওর মার সামনে আমার মানে আমি সরা জিজ্ঞেস করতেছি, ওই আমার তর্ক বিতর্ক করতেছে, ওরা পারতো না পড়ে নাই এইসব নিয়ে, ওর মা ওই যে সলার মুটা আছে না, সলার মুটা দিয়ে যার দিয়ে আর কি ওই মারতেছে, মারতেছে যে আমি যে জোড়া ধরছি আধা করে যাতে নামাতে পারে, তো মারগুলো আমার শরীরের মধ্যে ভরছে, ও স্যার ওই সলারের বাড়ি তো ডাকপুরে গেছে, ডাকপুরের পরে মানে ওই দিনকে আমার জ্বর উঠে গেছে, এই ব্যাপারে আবার আমার চাষা জানে না, আমার চাষা দেখছে আমার জ্বর, আমার বলতেছে ওষুধ কিনে দিছে যা বাড়িতে যা শুয়ে থাক, শুয়ে রয়েছি, তো ওই আমার মানে মাথা পানিটা নিয়ে দিছে, দেওয়ার পরে ওই দিনও হ্যাঁ পরের দিনও ওই আমার চাষা আর উনি কই জানি চলে গেছে,
চাষা আর হচ্ছে আপনার এই বোন চাষার বন্ধুর বউ,
হ্যাঁ মানে কোথাও হয়তো বাজারে
গেছে,
বাজারে গেছে বা কোথাও ব্যাংকে ট্যাঙ্কে গেছে, ওই বাড়িতে ওরে রেখে গেছে, আর আমি তো অসুস্থ, তো আমার সাইডে শুয়ে রয়েছে, ওই ঘটনাটাই হঠাৎ করে আমার চাচা আর ওই ওর মা আইসা দেখছে,
যে দুজন শুয়ে আছে,
হ্যাঁ শুয়ে রয়েছে, কম্বল ছিল কম্বলের ভিতরে, আমার তো অসুস্থ, আমি জ্বর শীতে আমি কম্বল গায়ে দিয়েছি, ও আমার কম্বলের ভিতরে
শুয়ে
রয়েছে, এই ঘটনার দিকে আইসা আর কিছু বলে নাই, আমার আমার চাচা বললো যে ওই বাড়িতে আর যাবি না, তোর সমস্যা হচ্ছে বাড়ি যাবি, তুই যাকে আমিও জিনিসটা মাইন্ডে নিলাম যে নিশ্চয় কিছু বুঝতে পারছ, তো যাক আমি তখন মানে ওর সাথে যোগাযোগ করবো যে এরকম কোনো ইয়া নেই, ওর আর বাড়ি থেকে হারিয়ে দেয় না, তখন আমি ওরে একটা পিচ্ছি একটা বাচ্চা দিয়ে একটা চিঠি দিলাম যে যখন রাত্রেবেলা মানে আমাদের বাজারের রোডের অপর পাশে হবো বাড়িটা, মানে আমি যদি দোকানে বসে একটা গান চালাই রেডিওতে বা একটা স্পিকারে তাহলে ওদের বাড়ি থেকে শোনা যায়, তখন আমার একটা অভ্যাস ছিল আমি গান চালাইতাম, গান শুনতাম বেশি, তখন আসি বের ওপিয়া ক্যাসেট বার হয়েছে নতুন, তখন আমি ওরে চিঠি দিলাম যে রাত্রেবেলা যখন আমি দোকান বন্ধ করবো তখন আমি একটা গান চালাম, এই গানটা চালামো, চালানো তুমি বুঝবে যে আমি তোমার ডাক্তার,
আসি বের ওপিয়া,
তখন রাত্রে আমি ওদিনকে একটু দেরি করে দোকানটা বন্ধ করলাম, আমার চাচা 9টা বাজে চলে গেল বাড়িতে, আমার বললো যে দোকানটা বন্ধ করে শুয়ে থাকি, তো এই রাত্রে আমি 11টা পর্যন্ত দোকান খোলা রাখলাম, রাত্রেবেলা গানটা চাললাম, তাইরে আমি দোকানটা বন্ধ করলাম, মানে পুরো গানটা শুনলাম, দোকানটা বন্ধ করে ওদের বাড়ির পাশে একটা মাঠ আছে, চিঠির মধ্যে লেখা ছিল মাঠে আমি দাঁড়াম, তখন ও ওইখানে আসলো, যাক দুজনে অনেকক্ষণ রাত্রে প্রায় 1টা পর্যন্ত বসে কথা বললাম, কথা বলার পরে ও আমার জোরে ধরে রাখছে, আমি ওর জোরে ধরে রাখছি, ও আমার কি কিস করছে, ওইখান থেকে আমি ওরে বিদায় করে দিলাম যে তুমি যাও গা, এত এত হয়ে গেছে গা, এরপর তোমার আমার তেল ফেলে যাওয়ার সমস্যা আছে বা আমার দোকানও খালি, পরে ওরে বিদায় করে দিলাম আমি সব দোকানে, পরে একদিন রাত্রে তখন আমার আমাদের দোকানে ওই সিডি, তখন যে সিডি ছিল ভিডিও সিডি আর কি, তখন আমার চাচা এটা ভাড়া দিত, ওই আপনি যে খারাপ যে ক্যাসেট গুলা গ্রাম অঞ্চলে বেশিরভাগ ভিডিও সিডি ভাড়া নেয়, খারাপ ক্যাসেট হলে তখন ওই ক্যাসেটও ভাড়া দিত, তখন এই ওই যে ক্যাসেট ভাড়া দিত আমার চাষাই ভাড়া দিত, ক্যাসেট গুলো কিন্তু আমি ভাড়া দিতাম না, আর ওনার একটা বিক্রি ছিল বিক্রি সে দিত
ক্যাসেট গুলো,
হ্যাঁ ওই বিক্রি সার্ভিও আমার কাছে দিত, তো যখন ওই যে কাস্টমারে নিত নেওয়ার সময় কাস্টমারে বলে দিত যে ওর কাছে কিন্তু এই ক্যাসেট দিবা না, তো একদিন রাত্রে এক লোকে আইসা বলছে যে তোমার কাকার এই ক্যাসেটটা দিও, তখন আমি ওনার জিজ্ঞেস করছি মানে ফিমেন্ট ছিল, আমি জিজ্ঞেস করছি যে এটা কি ক্যাসেট, উনি আমার দুটো লোকেরা বলছে কি ক্যাসেট তুমি জানো না তুমি চালাই দিত, আমি এমনি ছবি টবি দেখি ঠিক আছে, কিন্তু
কোন ক্লাসে পড়েন তখন আপনি,
তখন আমি প্রায় 7 পড়ি,
7 এ পড়েন, প্রিয় শ্রোতা ক্লাস 7 এর একটা বাচ্চার কাছে এই ধরনের ভিডিও সিডি ও যেটা মিন করতে চাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কি ধরনের ব্যাপার হতে পারে ওর মনোজাগতিক কি ধরনের পরিবর্তন হতে পারে বলুন, তারপর
তখন আমি রাত্রেবেলা যখন শুয়েছি দোকানে শুয়েছি, তো শোয়ার পরে আমি চিন্তা করলাম যে আসলে যে লোকটা ক্যাসেটটা দিয়ে গেল আসলে চালায় দেখি কি, তখন আমি চাললাম, তারপরে দেখি যে এটা ওই ধরনের ক্যাসেট, তখন আমি পুরোটাই দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম যে কাকা এটি বাইর করে
না। ফার্স্ট অফ অল আপনি আমাকে একটু বলেন তো, এর আগ পর্যন্ত বিষয়টা আপনি জানতেন
না?
একেবারেই জানতেন
না।
ওকে,
তখন আমি চিন্তা করলাম যে থাক, এটা তো ব্যবসা।
মানে আপনার খুব নর্মালি জিনিসটা নিলেন নাকি কোন একটা নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসে?
নর্মালি
নিয়েছেন। ওকে, দ্যাটস ফাইন।
নর্মালি নিলাম। তখন আমি চিন্তা করলাম যে আমার কাকা যেহেতু বিটকেসের ভিতর থেকে এগুলি বাইর করে, নিচের বিটকেসের ভিতরে আরো আছে।
মানে আপনার আগ্রহ তৈরি হলো জিনিসগুলো দেখার জন্য?
সবগুলো আমি দেখি। মানে আমার চিন্তা হলো যে এটার ভিতরে যা আছে সবগুলো আমি একসাথে করে দেখি। চিন্তা করলাম যেহেতু এটা ইংলিশ তাহলে বাংলা থাকতে পারে। আমি চিন্তা করলাম তো আমি এগুলি কিভাবে খুলবো, বিটকেসটা চাবি আমার কাছে থাকে না। আমাদের একটা কেসি ছিল এই যে ইয়া কাটার জন্য, ওই যে আশা টাচার কাটতাম, তখন এই কেসি দিয়ে আমি দুদিন গুতাইছি বিটকেসের যে তালাটা, তো গুতা দিয়েছে খুলে গেছে। তখন খোলার পরে আমি প্রতিদিন একটা করে সিডি দেখি, দেখে দেখে আবার সঙ্গে করে জায়গা মতো রেখে দিই। রাইখা দেই, হঠাৎ করে একদিন রাত্রে মানে বৃষ্টির দিন ওই ভিডিও সিডিটা ভিতরে থাকা অবস্থায় কারেন্ট চলে গেছে। গ্রাম অঞ্চলে তো কারেন্ট গেলে আপনার অনেক সময় লাগে আসতে, অনেকদিন অনেক সময় দেয়, দুই দিনও আসে না। তখন ওই সময় জ্বরের দিন ছিল, ট্রেনার সিডিও নষ্ট হয়ে গেছে গা, কারেন্ট চলে গেছে গা, আমি আর ওই ভিডিও সিডিটা বের করতে পারিনি। এখন তো বিপদ ফিরে গেছে গা, যদি ভাইলে দিনের বেলা কারেন্ট আসে, যদি আমার সাথে দোকানে থাকে বা আমি থাকি না, তখন তো এই সিডি ভাইলে। তখন চিন্তায় আছি, টেনশনে আছি। হঠাৎ করে ঠিকই আমি গেছি বাড়িতে ভাতামতে আসার জন্য, ওই দিন ঠিকই কারণে সব ওরা উনি সিটি দেখছে। দেখার পরে উনি আমার বললো যে আজকের দিনের ভিতরে টিভি সিডি এগুলি সব বাড়িতে নিয়ে দেবে, আর দোকানে থাকবে না। মানে এগুলি আর দোকানে রাখবে না।
মানে এই চাষা তো সেই চাষা যে এই চাষার কাছে আপনার দাদা আপনাকে দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তান চাষা।
তো উনি বলছে এই কথা বলার পরে আমি দিয়ে আসছি, এগুলি সব বাড়িতে দিয়ে আসছি। মানে আমার টিভি দেখার দিন টোটালি বন্ধ। তো আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে, মানে স্কুলে যে মাস্টাররা সবসময় মানে আমাদের দোকানে আইসাই ওই চা নাস্তা খাইতো লাঞ্চ টাইমে, আমারও খুব আদর করতো। দোকানে বাকি থেকে খাইতো আইসা, মানে আমিও টাকাটুকু খাইতাম না, আবার স্কুলে যাইতাম এভাবে। তখন একদিন স্কুলে আমার একটা মুরদিন স্যার নামে একটা মাস্টার ছিল আর কি, উনি মানে ফোলা ফাইনে যে পড়া কইতো, পড়ার পরে উনি আরেকদিকে তাকিয়ে থাকতো, মানে বলতো যে তুমি ফরা গো। হ্যাঁ, কইতো যে ওই দিকে আর মনোযোগ না দিয়ে সে তাকিয়ে থাকতো আর
অন্যদিকে।
হ্যাঁ, মাস্টারে তখন কি বললো?
কোনো খেয়াল নেই,
এটা কিন্তু খেয়াল নেই। ওই সফল মানে জানে যে পড়া না পারলো হ্যাঁ একটা বুঝিয়া বুঝতে হবে।
ওকে,
তখন ওই দিনটা আমার আমরা দুই মানে আমার আর একটা চাচা আছে আমাদের বাড়ি যেই, উনি আমার সমান, তো উনি আর আমি একে গেলাসে পড়ি। তো উনি আসা বলতে আসে মনে দিন স্যারের প্রশ্নটা তো আমি শিক্ষা আসিনি, মানে কি করবো, আমি তো এই সমস্যা কি, এতো আর পড়ার দিকে মন দেয় না। একটা বাজে বাজে কুইয়া দেখুন করে ঠিকই, উনি ওদিকে তাকে রয়েছে গরুর দিকে, গরুর মাঠে দিয়ে হাঁটতেছে, উল্টা পাল্টা কি জানি বললো। বলার পরে আমি একটু হাসি দিছিলাম, মানে আমার হাসি হাসি পড়ছে, পরে ওই আমার হাসিটার দিকে সে মন দিছে মাস্টারে। আমার বলছে তুমি হাসলাকে, আমি কেছে না স্যার এমনি হাসো, ওই দিকে আসো। আমি গেছি, যাওয়ার পরে আমার বলছে তুমি কান ধরে টেবিলের উপরে দাঁড়াতাম, এলা চলতে অবস্থা তুমি হাসলা কেন? আমি আমি চিন্তা করছি যে যেহেতু 12 ঘন্টার ভিতরে তারা দোকানে আমার দোকানে যায় 2-3 ঘন্টা বসে থাকে, খুবই অবস্থা খারাপ, জ্বর উঠে গেছে। আমি আর পরের দিন থেকে স্কুলে যাই না, ওই 2-3 দিন স্কুলে যাই না। আমার চাচা বলতেছে কি রে তুই স্কুলে যাবি না? আমি কি না ইলিগে যাবি না, যাইতাম না, ভালো লাগে না পড়তে। তখন আমার চিন্তা হলো স্যারে আমার অযথা মারলো, হাসি দেখে হাস ফুলাবেন, সব ফুলাবেন হাসে। যাক, এই স্যারের আমি একটা শিক্ষা দিই, যেহেতু আমার দোকানে এসব সারটা খায়। আমার আমার দোকানের সামনে একটা ফার্মেসি ছিল, উনি আবার আমার সম্পর্কে কেমন জানি মানে তোর সম্পর্কে ভাই আর কি, তো ওনাকে বলছি যে ভাই কোনো ট্যাবলেট আছে কিনা, ওষুধ টুষুধ আছে কিনা,
মানে খাই খেলে
হয় প্রস্তাব করবো না হলে না হলে মানে বাথরুমে ব্যাপার এরকম।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আরো একবার বলছি 09613-892-892। ফোন করার পরে আপনি দুই চাপবেন, এরপরে
আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট
পর। যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
www.facebook.com/kebria.rj ওকে রুবেল, যেখানটায় আমরা বিরতি নিয়েছিলাম ঠিক সেখানটাকে আপনার কাছ থেকে আবার শুনতে চাই। বলুন তারপর।
ওই ডাক্তার যে আমার ভাই ছিল উনি আর আমার জিজ্ঞাসা করে নাই যে এই ওষুধটা দিয়ে তুই কি করবি।
ওকে,
উনি জিজ্ঞাসা না করে আমার বলছে কি জন্য, আমি বলছি যে আমার লাগবে আমার দুটা ট্যাবলেট, মানে এই ট্যাবলেট গুলা কিসের সে আর আমার বলেনি, মানে বলছে যে গরম পানি অথবা গরম চার মধ্যে দিয়া একটু লাড়া দিয়া যারা দিবি খালি হয়ে।
ওকে,
তো যখন সারে গেছে তিনজন স্যার একসাথে গেছে, তখন আমি তিনজনের জন্য তিন কাপ চা বানিয়েছি, কিন্তু একটা এক কাপে দিছি আর দুই কাপে দিইনি, কারণ ওনারা আমার বেশি খুবই ভালো। তো আমি যারা যেটা দিছি সেটাই নিছে, চা দোকানদার যারা যেটা দিয়েটাই নেই। তো ওনারা দিছে, উনি খাইছে, খাওয়ার পরে যা সুন্দরভাবে এখান থেকে গেল, পরের দিন থেকে সে স্কুলে আসে না, মানে মাস্টারও স্কুলে আসে না। তো লাঞ্চ করতে এসে তো আমি জিজ্ঞেস করছি যে স্যার মুদিন স্যার খুব আসে না, শুনছি শরীর অসুস্থ, কি অসুস্থ আমি আর জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস দেখলে দেখ। পরে যা এইভাবে চললো, পরে আমার চাষার কাছে বিচার দিছে আইসা যে ও চার সাথে কি মিশাই আমার।
ওকে ওকে, আবিষ্কার করে ফেলছে।
হ্যাঁ, আবিষ্কার করে ফেলছে। তখন আমার চাচা আমার সাথে একটু রাগারাগি করলো।
আপনি চাচাকে বলেছিলেন যে আমাকে মেরেছিল?
চাচা জানছে, ওই যে আমি যে
অসুস্থ
ছিলাম তখন জানছে, জানিও কিন্তু কোনো প্রতিবাদ করেনি।
আচ্ছা,
মাস্টার সাহেব এখানে কি বলবে, তার জন্য আর প্রতিবাদ করেনি। তখন জানার পরে আমার আমার সাথে রাগারাগি করার পরে আমার বললো যে তুই ফরালাগো করবি না, তোরে কি করবো, এই ব্যবসা দিয়ে তো দুজন মানুষ চলাটাও কমত, পরে আমি কি করবেন দেখেন কি করবেন। পরে একদিন ওই আমাদের বাড়ি থেকে দুই ঘন্টা লাগে সাইকেল চালিয়ে যাইতে, তো ওইখানে একটা নদী আছে পদ্মা নদী, ওই পদ্মা নদীতে আপনার ভাঙন দিয়েছে আর কি, নদী ভাঙতেছে। তো শুনতেছি সবার মুখে মুখে যে নদী ভাঙ্গিয়া সব লোক হইতেছে, আমাদের ওখানে বেরিবান বেরিবান ভাঙিয়ে গেলে নাকি আমাদের বাড়ি ঘরে বলে আমি খাইব, মানে এটা শুনতেছি আমি। তো চিন্তা করলাম যে সবাই যায় দেখতে, তো আমিও যাবো। আমি ওই দিনকে বাজারের দিন ছিল, মঙ্গলবারের দিন, আমি আমার কাকারে বললাম কাকা আমি একটু ফুফুকু বাড়ির জম, এই কথা মিথ্যা কথা বলছে বললাম, আমি একটা সাইকেল নিয়ে ওইখানে গেলাম তিনজনে মিললে। তো যাই আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, পরে আমার রাত্রে গালি এলাস করলো যে তুই না করে যাবি গা দোকানে থাকবি না, যাবি গা ওই দোকানে যাবো টিভি দেখবি, এভাবে কি দোকানদারি চলবো, তোরে আমি কি দেখে ফেলামো কি দেখে খাওয়ামো, এসব গালি এলাস করার পরে তাই আমি রাগারাগি করে রাত্রে দোকান নিয়ে ঘুমাইছি, ঘুমাইয়া সকালে আমি আর দোকান খুলি না, মানে আমারও একটু রাগ হইলো। তো ওই দিনকে আর আমি দোকান খুলি নাই, আমি দোকানে চাবিটা সুন্দর করে আমার ছোট চাচার দোকানে বোঝা দিলাম যে আপনি ভাই আসলে চাবিটা দিয়ে দেন, আমি আর দোকান খুলবো, মানে এই কথা বলে আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে আমার দাদি আছে, দাদির চালায় মনে করেন যে আমার চাচার।
আচ্ছা, সেটা স্বাভাবিক,
আমি যদি দোকান না করি বা চাচার কোনো কাজ না করি তাহলে আমার খাওয়া যাবে না, এখানে আমার আব্বাও থাকে না, আব্বাও ওই যে জোয়া টোয়া খেলে ওই দোকান ছিল, দোকান টোকান সব আলাদা থেকে আবার ঢাকায় সব। পরে বাড়িতে একাই থাকি, থাকার পরে ওই যে সুইটি
সুইটি
সুইটির সাথে আমার প্রতিদিনই দেখা হইতাছে, দেখা হইতাছে ওই রাত্রেবেলা অন্ধকারে।
আচ্ছা,
দেখা হইতাছে। পরে ওর মানে ও আমার বলতেছে যে চলো আমরা কোথাও ফেলা যাই, তো ওরে নিয়ে আমার একটা, আমি যখন দোকান করতাম তখন আমি একটা ভুল করছিলাম, দোকানে যে এই নতুন নতুন যে টাকাগুলো দিত এই টাকাগুলোর মধ্যে মানে ঠিকানা লিখতাম, তখন তো মোবাইলের দিন ছিল না, তখন ওই ঠিকানা পাই একটা কুমিল্লার থেকে একটা ছেলে চিঠি পাঠিয়েছিল, মানে ওর সাথে আমার বন্ধুত্ব ছিল আর কি, চিঠিতে চিঠিতে আর কি ঠিকানা। তো ওইখানে ওই সময় আমি ওর কাছে চিঠি পাঠাইছি যে আমি একটা মেয়ে নিয়ে তোর কাছে তোকে বাড়িতে আসবো,
মানে দেখাও হয়নি ছিল না,
দেখাও হয়নি
তাকে লিখে পাঠিয়ে।
হ্যাঁ হ্যাঁ, তখন লিখে পাঠাইছে, ও আবার চিঠি পাঠাইছে, তখন চিঠি আসতে কিন্তু সময় লাগে এক সপ্তাহ, তখন চিঠি এক সপ্তাহ পরে চিঠি আসছে যে তুমি এই অমুক ঠিকানায় এইভাবে গাড়ি ঠিকানা দিয়ে দিয়েছে, কি কি গাড়ি দিয়ে যাইতে হবো এইভাবে তুমি আসো, তখন কুমিল্লা আপনার কুমিল্লা ইয়াতে বড়ুয়া থানা, জায়গাটার নাম আমি সঠিকভাবে জানি না, বড়ুয়া থানা একটা জায়গা বাজারের নাম বলছে, ওই বাজারে যায় দাঁড়াইলে ও ওখান থেকে আমার দিব।
ওকে,
এরপরে ও চাচার দোকান আছে ওই দোকানে ঠিকানা দিয়েছে, পরে আমি ওইখানে গেছি, ওরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওখানে দুই দিন তিন দিন ছিলাম, কিন্তু মানে ওইখানে যায় সত্যি কথাই বলছে যে আমরা বিয়ে শাদী করে নেই, সম্পর্ক এই কারণে বাড়ি থেকে মাইনে না দেখে আমরা চলে এসেছি। মানে ওই বন্ধু ফ্রেন্ডের মার কাছে বলছে এই কথা, তখন উনি ওইভাবেই রাখছেন, মানে আলাদা আলাদাই রাখছেন। রাখার পরে আমার চাচা কেমনে কেমনে এই ঠিকানা পাই লাইছে, তাই এই খুঁজে ওই জায়গায় এসে বসে আমার চাচা আর ইয়ার মা সুইতির মা
নিয়ে আসার পরে
ওর মা আমার এই কথাগুলো বললো। বলার পরে বলতেছে তুই একটা কাজ কাম শিখ, আমার ফুফা আছে একজন, উনি ঢাকা থাকতো, তো ওনারে বলছে যে ওরে নিয়ে ওর বাপের কাছে দিয়ে, কারণ বাড়িতে থাকতে খারাপ হয়ে যেত। তখন আমারে উনি বললো যে চল আমার সাথে। পরে আমি ঢাকা আসলাম, ঢাকা আইসা আমার আব্বার কাছে উঠলাম, মালিবাগ, এখনই মালিবাগ আছে, মালিবাগ উঠলাম। উঠার পরে আমার আব্বাই তখন ইয়া কাজ আপনার ওই যে দোকান হোটেলে যে তন্দুর রুটি বানায়, তন্দুর রুটি বানায় তো টাকরাইল মোড়ে, তো ওইখানে প্রথম আমার দোকানে আনলো, তো বাসায় আনলো কই মালিবাগ মাটি মসজিদের, এইখানেই আমাদের বাসা, এইখানে আমার সৎমা। সৎমা কি, আমি তো আর সৎমা চোখে দেখি না, আমি আপন মনে করি যে আমার মা। আসছি তখন আমি একটা লুঙ্গি পইরা আর একটা একজোড়া জুতা পাইছিল বাড়া জুতা আর একটা শার্ট পরে, হাতে একটা কিছু করেছিল। আসছি, আসার পরে দুই দিন ছিলাম এখানে, থাকার পরে আব্বা বলতেছে, আমার আব্বার একটা ছোটবেলা বন্ধুছে, তো উনি বলতেছে যে ওর একটা কাজে টাজে লাগাত, তখন একটা এম্বুরেইতে আমার নিয়ে দিল। তখন আমি কখনো নাইট করিনি, 12 ঘন্টা ডিউটি করিনি, আমার একটা এম্বুরেইতে ঢুকিয়ে দিল। যাক ঢুকলাম, ঢুকার সময় উনি আমার বলতেছে দারোয়ানে বলতেছে যে লুঙ্গি ফোড়াতে এখানে ডিউটি করা যাবে না,
পড়াশোনা বন্ধ,
পড়াশোনা অলরেডি বন্ধ করে দিয়েছি। তখন উনি বলতেছে যে এখানে ডিউটি করতে হলে প্যান্ট পরতে হবে, প্যান্ট পরে আসতে হবে। তখন আমি বাসা যা বললাম আমার আম্মারে, কারণ আব্বার আমি পাই না, ওই যে সকালে জায়গা দুই দিন তিন দিন পরে আসে, আম্মারে আমি বললাম যে আম্মা এই ঘটনা, ওরা তো বলতেছে যে প্যান্ট পরে দেখতে যাবো, তো প্যান্ট কিনা লাগবো।
তখন কি নিজের মার সঙ্গে দেখা হয়নি আপনার?
না, আমার মার সাথে দেখা হয়নি, শুধু একবার ওই আমার মুসলমানি করানোর সময় লুঙ্গি আর শার্ট নিয়ে আসছিল আমাদের বাড়িতে, তখন আমি ফলে আসছিলাম, দেখিনি,
দেখেন নাই।
তখন ওই উনি আমার করলো কি, আমার আম্মা যে আমার খালারা আবার পাশে থাকতো আর কি, আমার খালতো দুই ভাই আছে, মানে আমার থেকে একটু বড় বড়, তো ওদের মানে পুরাতন শার্ট আর প্যান্ট, মানে যেটা ওরা ফরেন, ওই প্যান্ট একটা দুইটা প্যান্ট আইনা দিয়ে, প্যান্ট আইনা দেওয়ার পরে ওই প্যান্ট গুলো আমি ফুয়া দেখলাম যে আমার মানে অনেক লুজ হয়, মানে ফুয়া জায়গা এরকম, তো বেল তো নাই, তখন কি করবো, মানে আমার তো আমি চাপ সৃষ্টি করতে পারি না, আপন মা হইতো তাহলে চাপ সৃষ্টি করা যেত। তখন আমি নিজেই চিন্তা করলাম যে থাক, দেখি সপ্তাহ খানিক বা এক মাস ডিউটি করে কাম করার পরে তো আমরা টাকা পয়সা দিব, তখন দড়ি দিয়া প্যান্টটা বাইন্দা আর কি আমি ডিউটিতে গেলাম। যাওয়ার পরে যা এক সপ্তাহ খানিক কাজ করছে, ওই সপ্তাহ খানি সপ্তাহ না 15 দিন কাজ করার পরে ওই মাসও শেষ হয়েছে, মানে বেতন দেওয়ার টাইম হয়েছে, তখন আমার 700 টাকা বেতন দিল, 700 টাকা বেতন দিল, তো আমি বাসায় আসছি, আইসা আমার আর খাইনি, আমার আম্মা আমার গামিছে চাকরি করে এখন গ্রাম্মা, তো এই ঘরে হ্যাঁ এই ঘরে আবার তিন বোন, সাংসারিক ভাবে অনেক কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, সম্পূর্ণ সবভাবে কষ্ট। তা আমি বাসায় আর আমার পাই নাই, আমি চলে গেলাম ফার্ম গেট, যাইয়া ওইখানে যাইয়া একটা প্যান্ট আর একটা শার্ট কিনলাম নিজের জন্য আর কি। কিনে আসি বাসায়, এই প্যান্ট আর শার্ট কিনলাম কেন, মানে এটা আমার আর কিছু বলেনি আমার আম্মা, আমার আব্বা যখন আসছে বাড়িতে তখন আব্বার সাথে ঝগড়া লাগাল, মানে ওনারে যে ওনার বাসায় যে আমি খাই, খাওয়ার টাকা না দিয়ে আমি কেন এরকম কিনলাম,
প্যান্ট শার্ট কেন কিনলো,
হ্যাঁ তো আব্বার সাথে ঝগড়া করতে আছে। তখন আমি দিন ডিউটি করে আইসা, মানে আমি ঘুমাইতে আছি খেতা মুখ দিয়ে, তো তখন আমি ঘুমাই না, আমি জাগ না, মানে কানে আমি শুনতেছি আর কি ঝগড়া করতেছে। তখন জিনিসটা আমার খুব খারাপ লাগলো, আমি ওই ওই শোয়ার ঘরে অনুকম কাঁদলাম যে কোন বিপদের থেকে আবার কোন বিপদ হয়ে পড়লাম। তখন এই চিন্তা করে ওই 1 মাস পরে আবার ঈদ আসলো আর কি, তখন আমি 2000 টাকার মতো 1700-1800 টাকা বেতন পাইছি, পাওয়ার পরে ওনারে আমি সব টাকা হাতে এনে দিছি, দেওয়ার পরে উনি আমার 500 টাকা দিল, 500 টাকা দেওয়ার পরে উনি আমি বলছি আমি বাড়িতে যাব, বাড়িতে যাবো বলছি, তো উনি বলছে যে তাহলে তোর ফুফার লগে যাক, তাই আমি আমার ফুফার লগে বাড়িতে আসছি আইসা, আমার চাচারে সব কিছু খুলে বললাম। চাচারে বলছি, চাচা বলতেছে যে যেহেতু একটা কাজ শিখার চেষ্টা করতেছ তাহলে কাজটা শিখ, দোকানদারি করলো তা চলতো না, বাড়িতে আইসা আবার আর বাড়ি দেখা যায় না। এক মাস ওই ছুটি নিয়ে ঘুরতেছি ফিরতেছি, তার সাথে মানে দিন কাটাইতেছি। তখন আবার তারে নিয়ে মানে ফলে যাওয়ার প্ল্যান, আবার ফলে যাওয়ার প্ল্যান চিন্তা করলাম যে আবার চলে যাবো, এবার ঢাকা যাবো। তখন মানে ঢাকার যেই টাইমে গাড়ি ছাড়ে যে স্ট্যান্ড থেকে, ওই স্ট্যান্ডে ওরা নিয়ে চলে আসে, টিকিট কেটে ওইখানে বসে রয়েছে, গাড়ি ছাড়বো আধা ঘন্টা পর। তখনই ওর মা আমার চাচা ওর বড় ভাই আইসা বললো বাস স্ট্যান্ড আইসাই ওর ভাই আমার কলা ভাই ধরে লাইছে। তারপর ওর মা মানে রাগন্ত ভাবে আমার দুটো থাপড় দিয়ে লাইছে। দেওয়ার পরে এখন আমিও খুব জায়গা গেছি যে আমার মা লোক আমার চাচা চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কিছু বলে না। তখন ওই জায়গায় ইট ছিল, ইট আমি শিক্ষা পড়ছিল গায়ের মধ্যে, আমি আর কোথাও যাইনি ওইখানে দাঁড়ালে, আর সুইটি ওইখানে কান্দা আছে দাঁড়াবে। তখন পুলিশ এসে
পড়ছে,
এসে পড়ছে পুলিশে আমাদের লয়ে গেলো থানার মধ্যে ধরে। মানে আমার চাচা ওইখানে দাঁড়িয়ে রয়েছে, কিছু বলেনি,
চুপচাপ
চুপচাপ থানার মধ্যে নিয়ে গেছে। নিয়ে আমাদের পুলিশে দুইটা চাপড়া ধোপা দিল। দেওয়ার পরে ওই থানা মানে থানাটা ছোট, মানে ওইখানে আসামি রাখেন আর কি, হয়তো বা একদিন রাখে বিদে করে দেয়, ওই যে ইয়া করে দেয় আর কি, চালান করে দেয়। তো আমার চাচা জানি গেলো, যাওয়ার পরে চাচা পুলিশের সাথে কি জানি বললো, বলার পরে আমার চাচা চলে এলো, মানে আমার সাথে কথা বলে নি। ওই পুলিশে আমার ওইখানেই সাত দিন রাখছে, মানে ওইখানে কোনো চালানও করে নাই বা ছাড়ও না, ওইখানেই আমার সাত দিন রাখছে। মানে খাওয়ান দাওয়ান সবকিছু দিতেছে ঠিক আছে, কিন্তু মানে ছাড়ে না। তো মানে আমি পুলিশে জিজ্ঞাসা করলাম যে আমার কি ছাড়তেন না, তো সারাসারির দায়িত্ব তো আমাকে না, যে ঢুকাইছে হ্যাঁ না সারা নিব তোমার। তো পনেরো দিন পরে ওই সুইটির মাই আসছে, আইসা আমার সুইটে নিয়ে গেল।
পনেরো দিন জেল কাটলেন?
হ্যাঁ।
এই ক্লাস সেভেন এর পড়া বয়সে আপনার পরিবারের কেউ আসেনি ছাড়াতে?
আমার পরিবারের তো শুধু একমাত্র ছাড়াইতে গেলে আমার চাষাই ছাড়াইতে আসবে, এছাড়া কেউ আসবে না।
বাবাও তো আসে জানে,
বাবা থাকে ঢাকা, মা তো মার সাথে তো কোনো সম্পর্কই নেই। ওদের আবার মোটামুটি অবস্থা খুব ভালো হয়ে গেছে, মানে বিদেশি টাকা বিলিং টিলিং করে লেগেছে, মোটামুটি সমান করে সবাই এলাকা। তো আমি বলছি আমি এখন কই জমা, উনি আমার পাঁচশো টাকা দিল, পাঁচশো টাকা দিয়ে বলছে তুই ঢাকায় যে কাজ করছো এখন যে এই কাজ শিখবি, শিক্ষা যদি প্রতিষ্ঠিত হইতে পারো কোনোদিন তাহলে আসিস, আমার মাই আমি তোর কাছে তুলে দিন,
এটা বললো।
হ্যাঁ এটা বললো। তখন আমি চলে এলাম ঢাকায়। আইসা যেই ফ্যাক্টরিতে চাকরি করছি আমি আর আমাদের বাসায় আসিনি, আমি আমার আব্বার কাছে আর আসিনি। তো ওই ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিতে কাজ করতাম ওই ফ্যাক্টরির মালিকের কাছে আর সরাসরি আইসা ওনারা সবকিছু খুলে বললাম যে স্যার আমার তো কেউ নাই এখন, আমি হয়তো বা আপনি যদি আমার চাকরি না দেন তাহলে আমার রাস্তা থাকতে। পরে উনি বলছে হ্যাঁ আমার লোকের প্রয়োজন, তুমিও কাজ জানো মোটামুটি ভালো, তবে তুমি কাজ করো। পরে আমি বলছি আমি তো কোনো মেসটা ছিল না, তো আমার একটা মেসের ব্যবস্থা করে দিন থাকার মতো। তো উনি আমার বললো কি যে তোমার মেসের দরকার কি, তুমি ফ্যাক্টরিতে থাকবা আর আমি একটা বাসা ঠিক করে দেবো ওইখানে তুমি খাইবা। পরে কাজ করতেছি, উনি বাসা ঠিক করে দেয় না, মানে ওই কথা বলছে কিন্তু ঠিক করে দেয় না। তা আমি যে টাকা নিয়ে আসছি পাঁচশোর ভিতরে আমার ওইখানে আড়াইশো টাকা গেছে গাড়ি ভাড়া, তখন আমার ওইখানে দুশো পঞ্চাশ টাকা আছে আমার পকেটে। তখন উনি যে বাসা ঠিক করে দিব বলছে খাওয়ার জন্য, আমার বাসা ঠিক করে দেয় না। তখন আমি একদিন খাইছি, দুই দিন খাইছি, দুই দিনে খাওয়ার পর আমার কাছে টাকা নেই। তখন ওনার কাজ করি দুই দিন ধরে, কিন্তু উনি আমার বাসা ঠিক করে দেয় না, আমার কাছে টাকাও নেই। এখন পরের দিন আমার উপাস থাকতে হইতেছে। পরে যে পিএম ছিল পিএম এর কাছে বলছে, পিএম ও দিয়ে কোনো পদক্ষেপ নেয় না বা কিছু ভালো মতো কিছু বলে না, ওই দশ টাকা দেয় জানা থাকে এই কথাই বলতেছে। পরে ওই ওই দিনকেই দুইটা অফ অর্ডার ঢুকছে, তখন নতুন মানে অফ অর্ডার দুইটা মেশিন, দুইটা অফ অর্ডার ঢুকছে চাকরি কথা বললাম। পরে ওদের সাথে আমি শেয়ার করলাম ঘটনা, শেয়ার করার পরে উনি ওরা আমার বললো যে তুই আমার পরিচিত একটা বাসা আছে তো তোমার এনে ওইখানে দেই, খাওয়ায় থাকায় তেরোশো টাকা দাম লাগবো, মানে থাকবো প্লাস খামো তেরোশো টাকা দিবো উনি রাখবো। তো ওনার বাসায় গেলাম, যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ মোটামুটি মহিলারা সবকিছু বললাম, বলার পরে মহিলা আমার বললো ঠিক আছে তুমি আজকে তুই থাকো খাও। তো ওইখানে খাইতেছি থাকতেছি কাজ করতেছি, এই ওই যেখানে থাকতেছি কাজ করতেছি এইখানের এই পাশে হলো আমার আব্বার বাসা।
আচ্ছা,
আমার আব্বা আমার বাসা, আর রোডের ওই পার হলো আমি চাকরি করি ফ্যাক্টরি লাল বাসা, মানে মাঝখানে রোডটা। আমার আব্বা জানে যে আমি এখানে কাজ করি, কিন্তু কখনো যায় জিজ্ঞাসা করে নাই বা মানে তথ্য তালাশ নেয় নাই।
আচ্ছা,
পায়ে কাজ করতে করতে পায়ে ছয় মাস হয়ে গেল, ছয় মাস হয়ে গেল, কিন্তু আমি কাজ করতেছি, তাদের ফাঁকে ফাঁকে রাত্রে যখন নাইট করি তখন দেখি যে অপারেটর আছে, তখন তো আমি হেল্পার কাজ শিখতেছি, যে অপারেটর আছে তখন ওইখানে মেয়ে ছিল, তো ওই একটা মেশিনের চিপায় মেয়েটিকে ওই অপারেটর দুজনে মনে করেন যে আপনার ইউজ করতে পারে দেখছি, তখন বলতো কি যে এই কথা আর বলো না, তুমি কে ভাই, যদি একথা বলো তো তুমি কাজ শিখতে পারতো। আমি চিন্তা করলাম যে আমার কাজ শিখতে হইব, তো থাক কিছু ব্যবহার না করে, তখনই একটা হেল্পার দরকার, তখন একটা মেয়ে হেল্পার ঢুকাইলো, তানিয়ার নাম নোয়াখালী বাড়ি, নোয়াখালী নাকি নোয়াখালীর মধ্যেই, আমার পরিচয় দিল যে নোয়াখালী বাড়ি, আমার বাড়িও নোয়াখালী, চিন্তা করলাম আমার বাড়িও নোয়াখালী, ওর বাড়িও নোয়াখালী, যেহেতু মেয়েটা আমার সাথে খুব দুষ্টামি করতো, একসাথে বসে সাথে কাটতাম, মেশিনে কাজ করতাম, হঠাৎ করে একদিন আমার বলতেছে ভাই আপনি বাড়ি কই, কোনো জায়গা কি করেন, এখানে কই থাকেন, আমার বললো যে আমার বাসা ওইখানে, চলে একদিন ঘুরতে যাই, তখন অলরেডি সূর্যের কথা আমার মনে আছে, মনে থাকলেও কি হইব, মানে যোগাযোগ নেই, তো এখানে ওর সাথে আমি মনে করেন যে ঘুরতে যাই, এখানে যাই সেখানে যাই, ওদের বাসায় যাই, বাসায় গেলে একটা মনটা ভালো থাকে আর কি। একদিন রাত্রেবেলা আমার ও বলতেছে যে আজকে আমি লাইট করবো না, কি লেগে আমাদের বাসায় কেউ নাই, চলো আমার সাথে বাসায় চলো, কানেক্ট করা লাগবো না,
এই তানিয়া মেয়েটা,
তানিয়া মেয়েটা বলতেছে। তো আমি বলতেছি তোমাদের বাসা থাকবো কি করতে, যদি কেউ কোনো বেজাল করে, কারণ বাড়িটা বাড়ি, বাড়ির ভিতরে আরো তিন চারটে রুম আছে, পরে চিন্তা করলাম দেখি আসলে মেয়েটা কি করে, যাই তখন গেলাম, যাওয়ার পরে সারা রাত ওর সাথে ছিলাম, ওর সাথে আবার ফিরে গিয়েছিলাম, কেমন কাজ করছো কি আসে মাসে, পরে পরে তিন চার দিন পরে আবার বলতেছে মেয়েকে যে আজকে চলো আজকে ডিউটি করা লাগবো, এইভাবে প্রতি মাসে আমার চার দিন পাঁচ দিন গ্যাপ, মানে কাজে গ্যাপ হইতেছে, মাস শেষে যে বেতন পাই এই বেতনের টাকা খাওয়া থাকার টাকা দিয়ে ফকুটের টাকা থাকে, তখন মোবাইল তখন নতুন নতুন বার হয়েছে, মানে মোটামুটি কম বেশ মানুষের কাছে মোবাইল আছে আছে আর কি, তখন আমি সুইটির মার সাথে কথা বলি, কথা বললে আর কি সুইটির সাথে একটু একটু কথা বলা যায়, সুইটির মার সাথে কথা বলার পরে ওর মারে বললে দে, মানে কথা বলতে দেয় অল্প অল্প, মাঝে মধ্যে কথা বলি, হঠাৎ করে একদিন সুইটি আমার বলতেছে যে আমার তো বিয়ে হয়ে গেছে, তখন জানলাম যে ওর যে বড় বোন ছিল ওর বোনটা ফাঁসি দিয়ে মারা
যায়, ওর বোন ফাঁসি দিয়ে মারা যায়,
ফাঁসি দিয়ে মারা যায় ওই জামাই, মানে ওই জামাইটা প্রথমে তো গরিব ছিল আর কি, আইসক্রিম বিক্রি করতো, ওদেরই আত্মীয় লাগে, তো ওই জামাই মানে বিয়ের পরে ওর মা বিদেশ পাঠায় টাকা পয়সা দিয়ে আর কি, তো ওই যে মেয়ে যে মারা যায় এটা জামাইয়ের জানায় না, তো না জানানোর কারণে কিছুদিন পরে ওই মেয়ের জামাই জানে যে মেয়ে মারা গেছে, তখন মেয়ে ওই জামাই আর কি শাশুড়িকে প্রশ্ন করছে যে এখন আমি কি করবো,
মেয়েটা সুইসাইড করলো কেন,
সুইসাইড করছে অনেকে বলছে যে মানে আমার চাচারা দোষারোপ করছে, যে অনেকে বলছে যে আমার চাচার কারণে মারা গেছে, আবার অনেকে বলছে যে এমনি মার সাথে রাগারাগি করে মারা গেছে, মানে কোনো ফলস পায়নি,
মানে এটা আসলে এক ধরনের বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়েছে, কিন্তু আসলে সদ উত্তর কি কেউ জানে না, চাচারা দোষারোপ করেছে মানে এরকম কি যে মার সঙ্গে চাচার একটা অবৈধ সম্পর্ক ছিল যেটা সহ্য করতে পারেনি, যে কারণে মেয়েটা সুইসাইড করেছে,
এগুলি মানে মানুষের
মানুষ এটা অনুমান করে,
অনুমান করেছে, কিন্তু কিন্তু ওই যে
আর বিয়ে করে উনি ও মারবার মার কাছে ছিল কেন, তো জামাই সাথে থাকার কথা
না, ওই ছেলেটি
ছেলেটি তখন বিদেশে ছিল, তার মা বিদেশ পাঠিয়ে দিয়েছে,
শাশুড়ির অবস্থা খুব ভালো তার জন্য মেয়েকে বাড়িতে রাখছে,
সুইসাইড করে মারা যায়, এবং যখন প্রশ্ন করে যে আমি এখন কি করব, তারপর
তখন উনি বলছে যে আমার তো আরো দুইটা মেয়ে আছে, উনি জামাই রে এই কথা বলছে, তখন বলছে যে দুইটা মেয়ে আছে, একটা তো পাই বিয়ে হইয়া যাইতেছে যাইতেছে অবস্থা, মানে আমি যার সাথে সম্পর্ক করি
সুইটির কথা বলেছে,
সুইটির বড়টার মানে বিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ওগা কিছুদিন পরে,
আচ্ছা
তখন বলছে যে ওর তো বিয়ে হয়ে যাবে,
সুইটি সবার ছোট ছিল, তিন মেয়ে
সবার ছোট ছিল, তো বলতেছে কে আর আরেকজন আছে না ওরে তোমার কাছে দিয়ে দেবে,
মানে সুইটির কথা
বলছে, হ্যাঁ সুইটির কথা বলছে, তখন এই কথা শুনে সে বিদেশ থেকে চলে আসা,
ওকে
আসলে আসার পরে ওরে জোর করে নাকি দিয়ে দেয়, তখন আমার কাছে একটা রূপের একটা রকেট ছিল,
রূপার লকেট?
হ্যাঁ, মানে ওই যখন আমি দোকান করতাম চাচার, তখন ওই একটা রূপা দুইটা রূপার লকেট বানাইছিলাম স্বর্ণগড়ের দোকান থেকে।
জি,
তো একটার মধ্যে আমার নামের প্রথম অক্ষর ছিল, একটার মধ্যে ওর নামের প্রথম অক্ষর, ওর কাছে একটা লকেট ছিল, আমার কাছে একটা লকেট ছিল। ওই তখন আমার গলায় ছিল জিনিসটা, তখন আমি টান যাচ্ছিলাম ভালো, যে ফলে আর ড্রেন আছে ড্রেনে ফেলা দিচ্ছি। ফলে চিন্তা করলাম আর এটা দেখি করুন, যেহেতু মানুষই নেই তাহলে আর এটা প্রয়োজন নেই। ফলে যেমনের মধ্যে একটা খুব জাগলো যে যার জন্য এত কিছু করলাম, এত কষ্ট করতে আসলাম এনে, তাহলে আর এটা দেখে পরের থেকেই মানে চিন্তা করলাম যে আর মেয়েগুলোর ভালো সম্পর্ক করব। তখনই ওই ফ্যাক্টরিতে তা নিয়ে আসছে, বিপরীতে আরেকটা মেয়ে ঢুকছে নতুন নূপূর্ণ, ওর বাড়ি বরিশাল, ওরা দুই বোন, দুই বোন, একটার নাম ছিল শিউলি আর ওর নাম ছিল নূপুর। নূপুর অনেক দেখতে সুন্দর, বরিশাল বাড়ি পরে খুবই কাজ করতেছে। তো যে ওর যে বড় বোন, ওই বড় বোন মালিকের ভাগিনের সাথে সম্পর্ক প্রেম করে। তখন নূপুরও মানে মোটামুটি দেখে যে আমার সাথে খুব ভালো আচার ব্যবহার করে, আমিও খুব ভালো আচার ব্যবহার করে, হঠাৎ করে একদিন আমার বলতেছে যে আমাদের বাসায় আইসো। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমার মানে প্রপোজ করলো আর কি,
নূপুর আপনাকে প্রপোজ করলো।
হ্যাঁ, প্রপোজ করলো।
না, কিন্তু ওই মুহূর্তে আপনি যখন এটা জানলেন যে সুইটির এই অবস্থা হয়ে গেছে, তখন আপনার মনের অবস্থা কি ছিল?
মনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, কিন্তু কারোর বুঝতে দেয় না। আর আমার মানে আমার মনের অবস্থা জিজ্ঞাসা করার মতো কোনো মানুষ ছিল না ওইখানে, মানে আপন কোনো মানুষ ছিল না।
নূপুর আপনাকে প্রপোজ করলো, নূপুর কে যেন ছিল সম্পর্কে?
আমার কিছু লাগে না, কিন্তু ওইখানে মানে আমি যে ফ্যাক্টরিতে কাজ করি ওইখানে আর কি কাজে জয়েন দিয়েছে।
ওকে ফাইন। তারপর
তখন মানে এক সপ্তাহ কাজ করার পরে তার সাথে খুব ভালো রিলেশন, সে আমার বাসায়।
তানিয়ার তখন কি অবস্থা?
তানিয়াও কাজ করতেছে, কিন্তু তানিয়ার সাথে যে আমার সম্পর্ক এটা কেউ জানে না।
সম্পর্ক বলতে কি, শুধু শারীরিক সম্পর্ক ছিল না মনের সম্পর্ক ছিল?
শুধু শারীরিক সম্পর্ক, ওর সাথে মানে
তানিয়ার দিক থেকেও তাই ছিল?
তানিয়ার দিক থেকে তাই ছিল কিনা এটা আমি সঠিকভাবে বলতে পারি না, কিন্তু আমার দিক থেকে আমি শারীরিক সম্পর্ক ভাবে মেনে নিয়েছি।
ওকে,
মনের সম্পর্ক কোনো হয়নি।
ওকে,
মানে আমি চিন্তা করলাম যে এখানে আমি কাজ করতে আসছি, কাজ করবো, বাড়িতে চলে যাবো একটুকে।
ওকে,
পরে
নূপুর
আমাকে প্রপোজ করলো, প্রপোজ করার পরে একদিন আমার বাসায় নিয়ে গেল, পরে আমি বাসায় গেলো। বাসায় যাওয়ার পরে আমার ওই নূপুরের যে বড় বোন আছে উনি বললো যে তুমি প্রতিদিন আমার বাসা থাকবে বিকালে বিকালে, যেহেতু তোমার এখানে কেউ নাই, আমাদের বাসায় এসে টিভি টুভি দেখো সময় কাটবে, তুমি মনটাও ভালো থাকবে। চিন্তা করলাম আসলে তো ভালো করতে, যখন নাইট করি এক সপ্তাহ বিকালে বিকালে বাসায় যাই। যাওয়ার পরে ওর সাথে খুব ভালো সম্পর্ক, ঘুরতে যাই, এটা করি সেটা করি, মানে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হয় না, কিন্তু এমনি মানে মনের দিক থেকে একটু দুর্বল হয়ে যায়। তখন ওর সাথে খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে আরেকটা ছেলে ফ্যাক্টরিতে ঢুকে, ঢুকার পরে মেয়েটিকে জোর করে আর কি রাত্রেবেলা ইয়ে করে।
আপনার সামনে?
আমার সামনে না, তখন আমি ছিলাম না।
আচ্ছা,
তখন আমি শুনতে পারছি নূপুরের সাথে ওই ছেলের সাথেও নাকি মোটামুটি হালকা পাতলা সম্পর্ক ছিল।
ওকে,
তার জন্য আর কি রিলেশনটা হয়েছে।
ছেলে মেয়ে কি একসঙ্গে কাজ করতেন আপনারা?
হ্যাঁ, একসঙ্গে কাজ করতেন।
ওকে,
তখন এই জিনিসটা লিয়ে আর আমি বাড়াবাড়ি করিনি, কারণ আমার তো বাড়াবাড়ি করার প্রয়োজন হয়নি, কারণ আমি ওখানে প্রেম করতে আসি। ও আমার মানে ভালো ভাই বা ওর বাসায় নিচ্ছে বা আমিও গেছি, কখনো ও আমার বলে নাই যে ভালোবাসি বা আমিও বলিনি। তখন এই জিনিসটা আস্তে আস্তে কেটে পড়লাম, কেটে পড়ার পরে ওই যে মহিলার বাসা থাকতাম উনি আমারে বললো যে আমরা তো বাসা ছাইরা চলে যাবো, তুমি অন্য একটা বাসা যাবো,
মহিলা বললো।
হ্যাঁ, তখন আমি একটা বাসা নিলাম, মানে মহিলাটা ইয়াং বয়সেই, জামাই মানে এইখানে থাকে না,
সাবলেট,
সাবলেট জামাই কই থাকে আমি সঠিকভাবে বলতে পারি না।
তো মহিলার বাসায় আপনি ভাড়া নিলেন, ভাড়া দিল আপনাকে?
ভাড়া না,
তাহলে
মানে মহিলা আর কি ছেলেদের খাওয়ায়।
ও আচ্ছা আচ্ছা, ওকে,
মানে খাওয়ায়, আর সাইডে একটা রুম আছে ওই রুমে থাকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
মহিলার আবার দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে স্কুলে পড়তো।
আচ্ছা আচ্ছা,
সমবয়সী আর কি। তো ওইখানে আমি কাজ করতাম আর ঘুমাইতাম, যে অন্য কোনো মানে আসে না যে সিগারেট বি এসব আমার কোনো খাওয়ার কোনো নেশাই ছিল না বা আমি খাইতাম না।
বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরবো। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arje। আরো একবার বলছি www.facebook.com/kibriya.arje। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা বিরতি নিয়েছিলাম, শিখ সেখান থেকে আপনার কাছ থেকে আবারও শুনতে চাই, বলুন তারপর।
তো ওই মহিলা বাসা থাকি, হঠাৎ করে আমি একটা ফোন কিনি, তখন ফোনটা হলো সিমেন্স, তখন সিমেন্স মোবাইল কিনি, ছোট্ট একটা মোবাইল কিনি, আর এখন যে আমি পার্সোনাল যে নাম্বারটা ইউজ করি এই নাম্বারটা আমি কিনি, তখন মনে হয় 2500 ফোনটা কিনে কেনার পরে ওনার যে বড় মেয়ে ওই মেয়েটা খালি আমার মিস কল, খালি মিস কল দেয়, মিস কল দিলে আমিও ফোন ব্যাক করে কথা বলি, কথা বলার পরে মানে মোটামুটি তার সাথে একটা ভালো সম্পর্ক দিকে যাইতেছে। হঠাৎ করে একদিন আমার একটা বন্ধু ছিল, মানে ওদের ওদের আবার একটা ওই বাড়ির সামনে একটা টেলারের দোকান ছিল, মানে ওই ছেলেটা একটু বাজে টাইপের, বাজে মানে ওই বাজে আড্ডা দিত, গাঞ্জা নাঞ্জা খাইতো। ওই আমি ডিউটি শেষ করে আসলেই ও আমার বলতো যে তো চায় অমুক জায়গায় যা বসি, ও ওইখানে যে ওর সাথে বসতাম, ওইখানে যে ওরা সিগারেট খাইতো, তখন আস্তে আস্তে ওদের সাথে আমি একটা টান দিই কেমন লাগে বা উসুচিগত মনে পড়তো, তখন এই চিন্তা করে মানে তাদের সাথে সিগারেট খাওয়াটা স্টার্ট করলাম, স্টার্ট করলাম। হঠাৎ করে দেখি যে একদিন ওরা গাঞ্জা খাইতেছে, তখন গাঞ্জা যেটা আমি চিনি কিন্তু আমি কখনো খাইনি, তো বলতেছে দোস্ত তুমি খাইবা, খাইলে কিন্তু টাকা দেওয়া লাগবে, আমি কয়টা গেয়ার নেবে, আমার তো টাকা পয়সা বাড়িতে দেওয়া লাগে না কোথাও দেওয়ানো লাগে না, তখন আমি 4500 টাকা বেতন পাই, আমার তাকে 1300 টাকা দিয়ে টাকা থাকে। তো চিন্তা করলাম যেহেতু ওরা খায় দেখি কি মজা, তা আমিও ওদের সাথে খাওয়াই শেষ করলাম। একদিন আমার গাঞ্জা খাওয়াইয়া সে আমার বলতেছে দেই দোস্ত তোর মোবাইলটা, আমার মোবাইলটা নিল, নিয়ে ওরে আর আমি পাই না, খাওয়াইয়া গেলাম, পাই না খেয়ে গেল বাপুর, 10 দিন হয়েছে আমি তার খুঁজে হয় না, এই দিক দিয়ে আমি কথাও বলতে পারতেছি না। পরে যা 15 দিন পরে ও জানি কোথ থেকে হঠাৎ করে বাসান দিল, মানে কোথ থেকে এলাকাতে আসলো, আসার পরে আমরা যে একসাথে কাজ করি তিনজন, এই তিনজনে প্ল্যান করলাম যে ওরে মাইরা ওর মোবাইল টোবাইল যা আছে এসব নিয়ে নেব, তখন ওরে মারলাম, মারার পরে ওর হাতে 2টা মোবাইল ছিল, মোবাইলটি নিলাম, নিয়ে বাসায় চলে এসে আসার পরে যে মহিলা, এই মহিলাও আমার মনে মনে আর কি খুব পছন্দ করত,
যে মহিলা ওখানে লজিং থাকতে না করতে, ঠিক লজিং না, উনিও তো আপনাদেরকে খাওয়া দাওয়া করতে,
তো ওনা উনিও আমার খুব মনে মনে পছন্দ করলো। তো ওই সময়তে মানে ঈদ, ঈদ বাপ মানে ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে, তো উনি আমার বলতেছে রুবেল তো একটা কাজ করো, চলো ঈদের সময় আমাদের সাথে আমার বাড়ি যাবে, তোমার তো বাড়ি ঘর নাই তো তুমি তো আর কই যাইবা, আমি চিন্তা করলাম ঠিক আছে ওনার সাথে বাড়িতে যাই, তো ওনার সাথে আমি বাড়িতে গেলাম, ওদের বাড়িতে কুমিল্লাই
জি
গেলাম, যাওয়ার পরে ওনাদের মানে 2টা রুম, একটা রুমে ওনার বড় মেয়ে আর ছোট মেয়ে ঘুমাইছে, আর একটা রুমে উনি একা ঘুমাইছে, আর এক সাইডে চুকিতে ওনার মনে হয় শাশুড়ি অথবা শ্বশুর আছে ওনারা ঘুমাইছে, আর এক সাইড মানে 4টা ঘরে 4টা কোনা থাকে না, 4টা কোনা 4টা চুকি আর কি, তো এক কোনায় এক চুকিতে আমরা দিছে একা আমি শুয়েছি। পরে রাতে যখন 11টা 12টা বাজে তখন হঠাৎ করে আমি চোখ মিলা দিই যে মহিলাটা আমার পাশে,
ওকে
মহিলাটা আমার পাশে, যখন আমি বলতেছি কে অন্ধকারের ভিতরে কিছু দেখা গেল, পরে আমার মুখে পড়ে বড় কিছু, পরে মহিলার সাথে মানে জোরাজোরি পূর্বক আর কি মহিলাটা আমার সাথে ফিজিক্যাল ছিল ওই সময়। পরে আমি চিন্তা করলাম যে ওনার মেয়ের সাথে আমার সম্পর্ক, কিন্তু উনি আমার সাথে কাজ করলো, তো উনি চলে গেল, তখন রাত্রে 2টা বাজে, তখন ওনার মেয়ে মনে হয় একটু টের পাইছে
বিষয়টা, তার সঙ্গে আপনার সম্পর্ক, মানে
মেয়েটার নাম ছিল সাবিয়া,
সাবিয়া ওকে,
তখন টের পাইছে, টের পাওয়ার পরে মানে অতটুকু বুঝতে পারেনি যে ওর মার সাথে কিছু হয়েছে বা কিছু এরকম না, মানে অন্য কিছু মনে করছে আর কি, মনে করি ও আমার ফোন দিছে সাথে সাথে, ও আমার ওই কোনার থেকে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে তুমি কি ঘুমাইছো, তো আমি তো না, পরে বলতেছে যে সবাই তো ঘুমে তো আসো চলো বাইরে যাই, আমি এত রাত্রে বাইরে ওর সমস্যা না আমাদের ভাগ্য আছে, তো এই চিন্তা করলাম যে এত রাত্রে ও যেহেতু নিতে চায় তো আমি যাই দেখি কি করে, তা আমার মনে কিছু হারামি ছিল, আমিও গেলাম, যাওয়ার পরে ওর সাথে পাক করে আমার ফিজিক্যাল রিলেশন হয়, মানে ওর মার সাথে, ওকে ওর মার সাথে হওয়ার পরে ওর সাথে ফিজিক্যাল দেখা হয়, মানে 1 ঘন্টার ব্যবধান না, আধা ঘন্টা বা 15 মিনিট এরকম হবে ফিজিক্যাল দেখা হয়, হওয়ার পরে ওর বোন ছোট বোন ও তো সময় বয়সে মানে তৎক্ষণের মধ্যেই এই পাক করে চলে আসে, আইসা দেখে এই সমস্যা, মানে দুজনে হাতে নাতে দেখে, দেখার পরে আমি ওইখান থেকে আইসা করি, ওই ওর বাবা চলে যায়, চলে যায় ওর মার কাছে কিছু বলে না, ওই ওই দিনটা গেলো। পরের দিন সকালে আমি তো লজ্জায় মানে চোখ মানে পল্লার উপর দিকে উঠাই না, তখন ছোট বোন আইসা আমার বলতেছে যে ভাইয়া আমি এরকম একটা কাজ করলেন, তাও আমাদের বাড়িতে আইসা, আমি বলতেছি কি কাজ করলাম, এটা তো আমার কোনো দোষ না, তোমার বোনেরই দোষ, তো আমি কইতেছে আমি ওর আপনাকে খুব পছন্দ করতাম, আমি তুমি পছন্দ করতে তুমি তো আমার কখনো বলো নি, আর বললে হয়তো তোমার বোনের না হয় নাই তোমার বোনের সাথে রিলেশন নাই করলাম, তখন আমি এই কথা ওরা বললাম, বলার পরে যা কয়েকদিন এভাবে গেলো, যাওয়ার পর সারাদিন গেলো রাত্রে, আমি আবারও ওই চোখেতে শুয়েছি, শোয়ার পরে ছোট বোন সন্ধ্যাবেলা আমার বলছে যে রাত্রে কিন্তু জাগনা থেকে, তখন আমি জিনিসটা মানে বুঝতে পারি নাই যে কি বলছে, তখন রাত্রে প্রায় 11টা 11:30 বাজে যেমন হইব তখন ওইখান থেকে আমার চুকিতে আসে আসার পরে যাক ওর সাথে আমি ইচ্ছাকৃতভাবে ফিজিক্যাল করি
না এই বাসায় কি আপনি ছাড়া অন্য কোনো ছেলে ছিল না
ওই বাসায় ওনার একটা শ্বশুর ছিল
আচ্ছা
আর মানে আলাদা ঘর আছে ওই ঘরে মানুষজন আছে কিন্তু ওই এক ঘরে আমি আর ওনার শ্বশুর
শ্বশুরটা কোথায় থাকতো
শ্বশুরে আবার আরেক রুমে আরেক চুকিতে থাকতো
আচ্ছা ওকে
মানে যে যেই রুমে থাকতো ওই রুমেই দুই না তিন এক চুকিতে থাকতো আর হেরা দাদা দাদি এক চুকিতে থাকতো
ওকে
আর এই সাইড রুমে মেয়ের মা এক চুকিতে আর আমি আরেক চুকিতে
ওকে একই রুমের মধ্যে
হ্যাঁ
আচ্ছা
তো চলে যাওয়ার পরে ওর মা কিভাবে জানি জিনিসটা টের পাইছে এরপর পরে সকালে আমি আমার সরাসরি জিজ্ঞেস করছি যে রুবেল রাত্রে তুমি কয়টা বাজে ঘুমাইছো পরে আমি বলছি কেন রাত্রে আওয়াজটা শুনলাম তখন আমি আর কিছু বলিনি চুপ করে আমি ওনাকে বলছি যে আমি আজকে চলে যাবো আপনি আমার গাড়ি তুলে দিয়ে পরে কোনো সমস্যা নেই চলে যাই রুমে চাবি দিয়ে দেবো যাই রুমে থাকি তখন আমি
চাবি দিয়ে দিব মানে বুঝি নাই
যে বাসায় আমরা ঢাকায় থাকতাম একটা লোক দিয়ে গাড়িতে উঠে দিল উঠে দেওয়ার পরে আমি ঢাকা চলে আসলাম আসার পরে দেখি যে আমার ভালো লাগতেছে না একা একা
বাড়ির মধ্যে
হ্যাঁ তখন আমি চিন্তা করলাম যে একা একা ওই আমি খবর নিলাম যে নরসিংদীতে একটা মানে ফ্যাক্টরি হয়েছে ওই ফ্যাক্টরিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে বেতন মানে বেতন ভালো দিব তখন ওইখানে আমি 4,500 টাকা বেতন পাই ঢাকাতে তখন আমি চিন্তা করলাম যে তো বেতন ভালো তাহলে আমি নরসিংদী যাবো তখন আমি ওইখান থেকে ট্রান্সফার হয়ে মানে ওইখান থেকে ওনারা কিছু বলিনি না বললে ওই চাবি নিয়ে আমি চলে গেছি নরসিংদী নরসিংদীতে জয়েন দিলাম চাকরিতে বেতন 6,000 টাকা বেতন মোটামুটি অবস্থা ভালো চাকরি করতে আছে হঠাৎ করে আপনার ওইখানেও মানে ওইখানে স্থানীয় যে মেয়েরা কিছু সংখ্যক মেয়েরা কি মোটামুটি কাজ করে
আচ্ছা
রসিন্দিতে মাদক দিতে ওই রোডের অপর পাশে বাড়ি আর রোডের এই সাইডে হলো ফ্যাক্টরি তো ওইখানে একটা মেয়ে দুই বোন তারাও দুই বোন ফ্যাক্টরিতে ঢুকছে খুবই সুন্দর আমারকে আমাকে খুব ভালো লাগছে পছন্দ হয়েছে আমি খুব পছন্দ করতাম ওরেই আমি অফার করছিলাম অফার করার পরে ও প্রথম রাজি হয়নি মানে প্রেম করে অফার করছে পরে আমি নিজে হাত কেটে ফেলেছিলাম ইয়া দিয়ে এখনো দাগ আছে প্রায় 5 বছর 7-8 বছর আগের কথা তখন হাত কাটার পরে ও রাজি হয়েছে রাজি হওয়ার পরে ওর সাথে আমার ভালোই চলতেছে ওদের বাসাও আমি যাওয়া আসা করি মোটামুটি আমার ওরা ভালো চোখে দেখে আমাদের যে ফিএম সাহেব ছিল ফিএম সাহেব আবার ইয়াং বয়স ওনার বাড়ি নোয়াখালী ছিল উনি খুব এককথার মানুষ এককথার মানুষ কি মনে করেন যে আপনি উনি যা বলতো তাই করতো তো উনি আর আমি একই রুমে থাকতাম মানে আমার তো টাকা পয়সা কারো দিতে হইতো না তো আমি আর উনি শেয়ারে একটা রুম নিচ্ছি রুম নিয়ে ওই শেয়ারে সবকিছু মানে জিনিসপত্র কিনা ওইখানে আমরা দুজনে থাকতেছি সবাই জানে যে আমরা দুই ভাই আমি আবার টাকা পয়সা ওনার কাছে জমা রাখতাম মানে টাকা পয়সা বেতন উঠাইয়া ওনার কাছে দিতাম তো উনিও রাখতো তখন ওনার সাথে যে আমি যে মেয়েটার সাথে সম্পর্ক করতেছি এই মেয়ের খালাতো বোন মানে ওই খালাতো বোনের আব্বা নাকি বিদ্যুৎ অফিসের কি মানে চাকরি করে ওনাদের নিজেদের বিল্ডিং আছে ওই তো মোটা তো আমারে বলতেছে যে তুমি মেয়ের সাথে সম্পর্ক করো না আমি বলছি কেন ভাই মেয়ের ফ্যামিলি ভালো না আমি বলছি ফ্যামিলি ভালো না আপনি সম্পর্ক করতেন না আমার এই জায়গায় আমার তো সমস্যা না আমার সম্পর্ক তো ঠিক থাকবে আমি তো মেয়ের ভালোবাসি হয়তো বা মেয়ের ভালোবাসি তো সেদিনকে চিন্তা করলাম যেহেতু ভাইয়ে কইতে আছি কথা যেহেতু সাইরে দেবো তোর ওর এমএসআর মুখে মানে আমারও মনে হচ্ছে একটু হারামি ছিল যে যেহেতু সম্পর্ক করতামই না যেহেতু ভাইয়ে কইসা মানে আমি তারও বড় ভাইয়ের মতো দেখতাম সে যা বলতো তাই করতাম তখন চিন্তা করলাম যে যেহেতু ভাই বলতে আছে তাহলে এই সম্পর্ক রাখুন তখন ওই দিন ওদের বাসা দিয়ে যাই ওর সাথে আমি ফিজিক্যাল করি সারা ফিজিক্যাল করার পরে পরের দিন আসার পরে আমার মোবাইলটা আর সিমটা সহ আমার ফিএম সব নিয়ে যায় মানে ওই মেয়ের সাথে আমার সাথে আমার কাছে কোনো যোগাযোগ করার চেষ্টা মানে
করেছেন কিনা সেটা দেখার জন্য
তখন মেয়েটি আমার নম্বরে ফোন দেয় কিন্তু নাম্বার বন্ধ
আচ্ছা
সংযোগ বন্ধ তখন মেয়েটির একটা ছোট্ট একটা বোন আছে ওই বোনটা আমার কাছে খালি বারবার ফাটায় আমি আর যাই না যাওয়ার কারণে মেয়েটি খুব মানে রাগান্তিত
পিএম এর সাথে মেয়েটার কোনো সম্পর্ক ছিল কিনা মানে পিএম ওকে চাইতো সামহাও
আমার হয়তো মনে হয় মনে মনে আর কি তারও পছন্দ করতো
যে কারণে এরকম ফোন টোন নিয়ে
হ্যাঁ ফোন নিয়ে বন্ধ করে রাখছে বা তো এখন ও যে বারবার ওই ছোট বোনের ফাটায় আমি যাই না বা অফিসে আইসো আমার খোঁজা পায় না তখন একদিন পরে ওই বোন ছোট বোনটা আইসা আমারে বলতেছে যে ভাইয়া ভাইয়া আমাকে বাসা শোনো মেয়েকে ওই আপু জানি বাথরুমে ঢুকছে আর বারো না। আমি বলতেছি কি কতক্ষণ এসে ঢুকছে, তো ওই মতো আধা ঘন্টার মতো বাথরুমও ছিল আপনার ওই যে ইয়ার বাথরুম প্লাস্টিকের কি বাথরুম আছে না ওই বাথরুমটি আর কি। তাই আমি যে পিএম সাহেবের বললাম যে ভাই এই ঘটনা, তো উনি কইল ঘটনা তো খারাপ ফল দেওয়া দিকে। তো উনি সহ গেলাম, যাইয়া যে আমরা মানে যাওয়ার আগেই দেখলাম যে আইনা বাইর করতে আছে মহিলারা
বাথরুমের ভিতর থেকে।
হ্যাঁ বাথরুমের ভিতর থেকে, বাথরুমের ভিতর থেকে বের হইতে আছে। তখন তো আর কেউ জানে না যে মানে আমাদের কারণে বা কিছু এরকম কিছু।
এই যে মেয়েটিকে আপনাকে লাভ করতো?
হ্যাঁ মেয়েটিও আমার অনেক ভালোবাসতো।
আপনি মেয়েকে লাভ করতেন?
আমিও মেয়েরে ভালোবাসতাম কিন্তু ওরকম ভাবে না, যে সুইটির সাথে যেভাবে ছিল এরকম না,
মানে এক ধরনের সফট কর্নার ছিল।
হ্যাঁ মানে তার সাথে ওরকম ভাবে রিলেশন।
কয়দিনের সম্পর্ক?
তত এক দেড় মাস
বলুন। তারপর
পরে ভিতরে ঢুকলাম, ঢুকে দিয়ে যে মহিলাটা না বাইর করতেছে, তো আমার পিএম সাহেব বললো কি ওরা ধর, তা আমিও ধরলাম, দৌড়াই রিক্সায় উঠাইলাম, উঠাইয়া নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলাম।
বিষের বোতল পেয়েছে, ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাচ্ছে।
আমরা দুজনে ধৈরা সিঞ্জে তুড়িয়া নিয়ে গেলাম হাসপাতাল। তখন নিয়ে গেলাম হাসপাতাল, হাসপাতাল সদর হাসপাতাল। হাসপাতাল যাওয়ার পরে যখন আপনার মহিলারা নার্সের আইসা নিয়ে গেল, তখন পিএম সাহেব আমার বলতেছে যে রুবেল এখন তো খুব সমস্যা হয়ে দাঁড়াইছে, ওই ফোনটা তুই ইউজ করিস না, তুই আপাতত কয়েকদিন লুকিয়ে থাক। মানে ও আমার এই বুদ্ধি দিল,
ফোনটা ইউজ করিস না লুকিয়ে থাক,
বলতেছে যে আপাতত কয়েকদিন ডিউটিতে আমি তোর হেল্প করবো। মানে আমাদের ডিউটি ছিল সকাল আটটার দিকে রাত্রে আটটা। তখন উনি আমার বললো তুই যখন নাইট ডিউটি করবো তখন রাত্রে বারোটা বাজে যাবি, সকাল পাঁচটা বাজে যাবি, আবার যখন দিন ডিউটি করবো সকাল দশটা এগারোটার দিকে আবি, সন্ধ্যার সময় চলে যাবি। মানে এরকম একটা মানে সিস্টেম করে দিলে হয় আমার, মানে কয়েকটা দিনের জন্য। আমি চিন্তা করলাম এখানে তো আমার কোনো দোষ নাই দেখি, তাহলে আমি কি লিখে ফলে বলে থাকবো। তো উনি আমার একটা বাসা লিয়ে দিল ওইখান থেকে অনেক দূর।
মেয়েটা তখন কি অবস্থা?
মেয়েটি মেডিকেল,
তখন
আমরা খবর আর কোনো খবর নেই, মানে ওই যে ভর্তি করে রাখি আইছি, ওর ফ্যামিলির লোক যাওয়ার পর আমরা চলে আসি আইসা আর আমরা ওইখানে যাই না। তখন উনি আমার একটা বাসা নিয়ে দিল অনেক দূর। তখন আমি দুই দিন তিন দিন ওইখান থেকে ডিউটি করলাম, আর শুনতাছি যে ওর মা নাকি মানে এলাকার ফলাফল মানে ফ্যাক্টরির সামনে দাঁড় করে রাখে, মানে আমাকে দেওয়ার জন্য।
বিরতি শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে পর্যায়ে একটু থামতে হবে। মাত্র চার মিনিটের বিরতি, চার মিনিট পর আমি আর জি কি বিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। ওকে দেখার জন্য মানে আমাদের আজকের অতিথিকে দেখার জন্য চলে আসুন ফেসবুকে, facebook.com/kebria.rj, অর্থাৎ আরজে কি বিয়া হচ্ছে পেজটির নাম। 12 লাখের উপরে মুহূর্তে ফলোয়ার রয়েছে ওখানে। প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরছি মূল গল্পে, বলুন তারপর।
তখন আমি দুই দিন ভিডিও করার পরে এইভাবে দেখি যে আমার কাছে খুব বিরক্ত লাগতেছে, আমি ফলে ফলে থাকতে পারতেছি না, আর যেখানে আমি থাকি ওইখানে আমার খাওয়া দাওয়া সমস্যা হয়ে যেতেছে। তখন আমি করলাম, আমি সকালে ভোরে যখন পাঁচটা বাজে তখন আমি ফিএমটাকে উঠাইলাম যে ভাই উঠে উঠছে উঠছে, আমি বলছি যে আমার মোবাইলটা দেন। তখন উনি বলতেছে যে মোবাইলটা কি করবা, তখন আমি বলছি আমি বাড়িতে একটু কথা বলবো। তো উনি বললো যে ঠিক আছে তোমার মোবাইল নেওয়ার দরকার নাই, তুমি আমার মোবাইল দিয়ে কথা বলো। তো ওনার একটা মোবাইল দিচ্ছে 1600 মডেল।
আচ্ছা,
তো মোবাইল দিচ্ছে, ওনার মোবাইলের সিমের ভিতরে প্রায় 200 কত টাকা এনেছিল, আর আমার সিমও দেয় নাই মোবাইলও দেয়নি। তখন আমি এইটা বলে আমার একটা যে ওস্তাদ ছিল মানে যে জুনিয়ার আমার কাজ শিখাইছিল, উনি ওখানে ছোড়া বাজার, তো উনি আমার বলতেছে রুবেল এই মালিক তো ভালো না, মালিক তো অনেক ফুলামানের গায়ে টপসার করে, চোখের সামনে অনেক ফুলামানের মারছে দেখছে, তো তোরে মারলে আমি সহ্য হইতো না, যদি মাইর খাস একটা কাজ কর তুই বলে জাগান। পরে আমি চিন্তা করলাম যে আসলে হয়তো কথা ঠিক,
তখনও তো আপনি জানেন না মেয়েটার কি হয়েছে
না, তখন আমি জানি না। তখন ও আমার বলতেছে কথা, পরে আমি মোবাইলটা নিলাম, মোবাইলটা নিয়ে আমি 5টা বাজে তখন আমি ফ্যাক্টরিতে বের হইলাম, বের হইয়া ফোনে আমার চাষির দ্বারা ফোন দিয়েছে বাড়িতে, ফোন দিয়ে কথা বলতে বলতে আমি মানে যেখানে ফ্যাক্টরি ওইখান থেকে 5 মিনিট লাগে মানে বাস স্ট্যান্ড আসতে, আমি কথা বলতে বলতে হাইটে আসছি মানে তাড়াহুড়া করে যাতে আবার কেউ না দেখে আসলাম। ওইখানে আমার প্রায় 20-25 হাজার টাকা জিনিসপত্র আছে, আবার সিএম এর কাছে আমার 20-25 হাজার টাকার মতো জমা। আমি আসলাম আইসা গাড়িতে উঠলাম, উঠার পরে ওনার যে সিম, এই সিমে যে ওই যে মেয়েটির সাথে আমার সম্পর্ক ছিল, এই মেয়েটি যে খালাতো বোন, খালাতো বোন যে ওনার সাথে সম্পর্ক ছিল,
ওই খালাতো,
হ্যাঁ হ্যাঁ, ওই খালাতো বোন আবার ওই মেয়ের এনিয়া মেডিকেল।
আচ্ছা আচ্ছা, ওকে ওকে।
তখন যখন আমি গাড়িতে উঠছি, উঠা প্রায় কাশপুর পর্যন্ত চলে আসি, কাশিয়ারে পিএম আবার ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে তুমি কই, আমি কই ভাই আমি তো চলে আসি, আমি রাসমনা, যা হয় আপনি সামলায় আর আমার টাকা পয়সা দিয়ে যদি পারেন তাহলে দিয়ে দিয়ে, যদি মুসলমানের জন্ম আর কখনো দেখা না হইতে পারে, কিন্তু ওনার বাড়িও নোয়াখালী আমার বাড়িও
নোয়াখালী,
একই যে এলাকায় না, মানে অন্য আমি ওনার বাড়ি চিনি না, উনিও আমার বাড়ি চিনি না। তখন আমি সরাসরি আমার আব্বার কাছে চলে আসি, তখন আমার আব্বারে আমি আর বিস্তারিত কিছু বলি নাই, তখন আব্বার কাছে দিয়ে যে ভালো লাগে না, আব্বু যে আমি কেমন একটু মানে কয়েকদিন তো কাস্টমার পাই নাই, 10-15 দিন কেমন একটু করতে আছে কাজ না করলে, পরে এখান থেকে আমি আমার ফুয়াতো ভাইয়ের ফোন দিলাম, আমার ফুয়াতো ভাইয়ের নাম রাজু, ও বলতেছে কি হয়েছে তোর, আমি বলতেছি বাইরে আমার তো এই ঘটনা, তুই আমার কাছে টাকা দে তাড়াতাড়ি আমি বাড়িতাম, পরে আমার ও গাড়ি ভাড়ার টাকা পাঠাইলো আমি বাড়িতে চলে গেলাম। তখন বাড়িতে যে ঘুরতেছি ফিরতেছি খাইতেছি, হঠাৎ করে ওই মোবাইলটা ওই সিমে রেগুলার একটা নাম্বার থেকে ফোন আয়ে, ফোন দিয়ে এক শাহাদত, মানে ওনার যে পিএমএস যে বাই যার সাথে কাজ করলাম ওনার নাম শাহাদত, শাহাদত চায় মানে কি জন্য চায় এটা বলে নাই, মানে শাহাদত না ধরলে ফোন কাইটা দেয়, মানে কোনটা সিনে তো
আমি পিএম কে খোঁজ করে, হ্যাঁ আলটিমেটলি খোঁজ করছে কে,
খোঁজ করছে ওই যে যে মেয়ের সাথে আমার সম্পর্ক, আমার খালাতো বোন,
তার খালাতো বোন, রাইট,
মানে কারণ ওনার সাথে ওই মেয়ের সাথে সম্পর্ক,
জি,
তো ফোনটা যে আমার কাছে এটা কিন্তু জানে না, তো আমি ফোনটা রিসিভ করলে উনি ফোনটা কাইটা দেয়, তো ওই দিনকে ফোনটা রিসিভ করে আমি বলতেছি যে আপনি প্রতিদিনই ফোনটা কাইটা দেন, তো আজকে আজকে আপনি কাইটা দেন আমি ফোনটা বেক করে আপনার সাথে কথা বলবো, তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বেক করো, তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, তখন বলতেছে যে আমি তো, পরে আমি কই আপা আপনি আমার চিনেন না আমি তো রোগা, পরে কই তুমি কই তোমার কোনো খোঁজ খবর নাই, আমি কইলাম
পরিচয় ছিল আগে থেকে আপনার,
আমার চিনতো,
আচ্ছা
আমার চিনতো, আমি বাসায় যাইতাম চিনতো, তো উনিও জানতো যে আমার সাথে ওর সাথে রিলেশন ছিল, কিন্তু হঠাৎ করে ওই ঘটনা,
নাম ছিল কি ছিল যার সঙ্গে আপনার রিলেশন ছিল,
সোনিয়া,
সোনিয়া, ওকে,
পরে ও আমারে বলতেছে যে তুমি কি কিছু শুনছো, আমি কই না তো আপা, সোনিয়া তো মারা গেছে,
সৃষ্টিকর্তার সেরা জীব হচ্ছে আমরা, এবং আমাদের প্রত্যেকের জীবনটাই অনেক মূল্যবান, অনেক মূল্যবান, প্রচুর সম্ভাবনাময় এই মনুষ্য জীবন, আর কখনোই হবে না এই জীবনটাকে এতটা হেলা ফেলা করে যারা দেখে তাদের উদ্দেশ্যে ধিক্কার ছাড়া আর কিছুই বলার নেই। ওকে বলুন তারপর
তখন কি দিয়া ভাই, আমি মানে যখনই কথা বলছে তখন মনে হয় যে আকাশটা ভেঙে পড়ছে আমার মাথার উপর, আমি চিন্তা করলাম যে আমার কারণে একটা মেয়ে সুইসাইড করলো, আমি তো কখনো এটা চাইনি, তখন মানে আমার কাছে খুবই খারাপ লাগলো, খারাপ লাগার পরে আমি বাড়িতে ঘুরতে শিখাইতেছি, আমার দাদি আমার সাথে ছিল ছিল করতো,
বাড়ি মানে গ্রামের বাড়ি,
গ্রামের বাড়ি,
আচ্ছা,
ওই আমার ফুফুরা মানে আমার ফুফুরা তো অন্য বাড়িতে থাকতো, তো ওইখান থেকে আইসা আইসা আমাদের যে বাগান সুপারি নারকেল এগুলি ফাইরে ফাইরে নিত, তখন আমি একটা লোক দিয়া কিছু নারকেল ফাড়াইছি মানে বিক্রি করে আমার পকেট খরচ চলবে, তখন আমার দাদি আমার সাথে মানে এইসব নিয়ে ব্যবহার খারাপ করছে, তখন আমিও তার সাথে রাগারাগি করছি, ওইরা আমার মার কাছে চলে গেছে আমার আপন মার কাছে, আপন মাও দেখি যে ওই মানে ওইখানে গেলে এইখানে কথা বলে মানে এখানে কি হয়েছে না হয়েছে কিভাবে আমার মা আইসা পড়ছে এইসব অনাফানা করে, আবার এই বাড়িতে আসলে আমার দাদি এইসব নিয়ে অনাফানা করে, এইগুলি শুনতে শুনতে আমার ভালো লাগে না, তাই আমি দাদির সাথে মানে এক কথা দুই কথা তর্ক বিবাদ বাজালাম, বাজানোর পরে আমাদের ঘরে একটা সুকেস ছিল স্টিলের সুকেস গ্লাস সামনে গ্লাস ছিল, তো দাদির সাথে রাগারাগি করতে করতে একসোডে আমি সুকেসের গ্লাসের মধ্যে ঘুষামারি ঘুষামারি, কিন্তু আমি বুঝতে পারি না যে আমার হাত কেটে গেছে, তখন দেখি যে মানে রক্ত উপর দিকে উঠতেছে বৃষ্টির মতো, তখন চাই যে আমার হাত কেটে গেছে, তখন এক লোক আইসা আমার হাতটা বাঁধলো, বাঁধার পরে ডাক্তারের কাছে নিয়ে নিয়ে ডাক্তারে করছে কি হাতুরে ডাক্তার গেরামের উপর দিয়ে চামড়া সিলিয়ে দিছে, কোনো কাজ হয়নি মানে চামড়া সিলিয়ে ওষুধ ওষুধ দিয়ে দিছে, তখন আমার যে মেজো চাচা যে চাচার কোনো সন্তানের যে হয়নি ওনার আবার ফলের দোকান ছিল, তো আমার সেজো চাচা আবার ওই চিকিৎসা করতে যা টাকা লাগছে আমার সেজো চাচা ঠিকু কাকে ওনার নাম উনি দিছে, 5 দিন পর ওষুধ শেষ, তো ওষুধ কিনতে হবে, তখন উনি বলতেছে সেজো চাচা বলতেছে এই হাত তো কাটছে সব খরচ আমি দিলাম, তোর মেজো চাচার কাছে যা বলি যে ওষুধ কিনে দেওয়ার লিখে, তো আমি আমার কাকার কাছে গেছি, যাওয়ার পর উনি আমার উত্তর দিল যে ওষুধের টাকা তোমার কাছে যাচ্ছে,
মানে কেউ আপনাকে কোনো হেল্প করছে না,
হেল্প করছে না, তখন আমার খুব মানে কান্না কান্না ভাব, তখন আমি বাড়িতে এসে হারলাম আর কার কাছে যাই না ওষুধ কিনতে, তখন চিন্তা করলাম যে আমি এতদিন কামাই করলাম একটা টাকাও রাখলাম না, এখন যে আমার একটা বিপদ কেউ তো আগ্রহ হলো না, আমার একটা আমার এক ফুফু আছে, ফুফুটা আমাদের বাড়িতে আসছে, মানে চাচার কাছে, কি জন্য জানি আইসা দেখছে যে আমি বাড়িতে শুয়ে রয়েছি, আমার প্রচুর জ্বর, হাত কাটা, হাতে দিয়ে রক্ত এখনো ভর, মানে এক সপ্তাহ হয়ে গেছে। তখন আমার ফুফু আমার আব্বার কাছে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আব্বা বলছে যে তুই একটা কাজ কর, করে ঢাকা ফাটা করে। আমি ওই সময় মোটামুটি শুকাইছে হাতটা, শুকানোর পরে দেখি যে এইভাবে মুট করলে হাতের মুট আয় না, আঙুলগুলি এভাবে আসে না। তখন ডাক্তারে জিজ্ঞেস করছি, ডাক্তারে বলতেছে যে এটা তোমার হাতের ভিতরে যে স্প্রিং থাকে, আঙুলের টানার টানার মতো স্প্রিং গুলো কেটে গেছে, এখন এটা অপারেশন করাইতে হবে। তখন আব্বা বললো এখন আমি এত টাকা কই পাবো, অপারেশন করাইতে গেলে তো 50,000 টাকা দরকার, যাক ভাড়া ঢাকা দেখি কি করা যায়। ঢাকায় আসলাম, আইসা আব্বার কাছে উঠলাম, যাক আব্বা আমার বললো যে তুই যে এতদিন কাজ কাম করছো, কিছু টাকা পয়সা জমাস নেই, তখন অলরেডি আমার হাতে
তিনটা মোবাইল
এগুলো আমি কিনছিলাম, যে বাড়িতে থাকিয়া ওই যে বন্ধুবান্ধব চলছে এইভাবে কিনছে 15-20 দিনে। পরে তিনটা মোবাইল, আব্বা বলতেছে কি তুই একটা কাজ কর, মোবাইলটা বিক্রি করে দে, আর তুই একটা কাজ কর, তোমার কাছে যা, যা দেখ তোমার কই আছে, কিছু টাকা পয়সা লইতে পারো।
আচ্ছা,
আর আমিও এখান দিয়ে কিছু দিয়ে মিলাইতে পারি। তখন মানে পুরো ঢাকা শহর যত মেডিকেল আছে সব শেষ করে নিলাম, 50,000-60,000 এইভাবে, মানে কোনটাকে যে অপারেশন করে দিব 50,000-60,000 লাগবে, ঢাকা মেডিকেল গেছে। তারপরে আপনার এই যে এই মগবাজার কমিউনিটি হসপিটাল, এই হসপিটালে মনিরুয়ার নামে এক ডাক্তার আছে, ওনার কাছে আসলাম, ওনারে সবকিছু ঘটনা খুলে বললাম যে আমার কেউ নাই, আপনি যদি আমার চিকিৎসাটা করে দেন আমার লাইফটা, মানে আমি জীবনে কিছু করে খাইতে পারবো, এইভাবে অনেক মানে রিকোয়েস্ট। পরে উনি বললো যে 40,000 টাকা দেওয়ার জন্য 10,000 টাকা উনি মাফ করবো, আর যদি না পারি তাহলে অন্য জায়গায় চেষ্টা করার জন্য। তখন আমি আমার মার কাছে গেলাম, যাইয়া মানে উনি আমার হাওলাত হিসাবে 10,000 টাকা দিল।
আচ্ছা, আপনার মা
হাওলাত হিসাবে দিল যে আমি পরবর্তীতে এটা দিয়ে দিতে হবে। হসপিটালে আমার সিটটা, বেডটা ছিল আপনার জানালার পাশে,
মানে আপনার হাতের জন্য ভর্তি হতে হলো আপনাকে হসপিটালে।
হ্যাঁ, হসপিটালে মানে একদিন না দুদিন, দুদিনের জন্য ভর্তি হতে হলো, অপারেশন করাইবো। তখন ভর্তি করানোর পরে ওটিতে নিলো আমার, ওটিতে নেওয়ার পরে যে মহিলা ডাক্তার উনি আমার জিজ্ঞেস করতেছে কিভাবে কি হয়েছে, আমিও বলতেছি সুন্দরের দিক দিয়ে অপারেশন চালায় নিতেছে। তখন আমি ওই বলতে বলতে আমি ঘুমিয়ে গেছি, ঘুম থেকে ওইটা শুনতেছি যে উনি বলতেছে যে মানে যেমন ভাবছিলাম তেমন না, আঙ্গুল সব দিয়ে বাদ,
সব দিয়ে বাদ,
মানে সবগুলো আঙ্গুলের রক কেটে গেছে গা, এখন সব দিয়ে মানে জয়েন দিতে হইতেছে।
ওকে,
আর পরবর্তীতে আবার সমস্যা হইতে পারে,
ওকে,
মানে বাড়ি ধরে কোনো কাজকাম করতে পারবো না।
ওকে,
পরে যাক ওইখান থেকে যাক অপারেশন শেষ, আমার নিয়ে আসলো, আসার পরে যে এই যে দ্বিতীয় দিন আমি ওখানে ছিলাম, তো আমার জানালার পাশে যে আমার বেডটা ছিল, জানালার অপর সাইডে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর যে বারিন্দা একটা মানে মেয়ে কি মানে মোটামুটি দেখা যায় একটু বয়স্ক, মানে মহিলা টাইপের আর কি, একটা মেয়ে মহিলা বসে থাকতো, বসে থাকতো, তো আমি যে জানালার সাইডে বসে থাকতাম, তো উনি সকাল থেকে ওই দিন আর লড়ে না, সকাল থেকে দুপুর পর্যন্ত বইসে রয়েছে, বইসা খালি আমার দিকে এসে রয়েছে, তাকায় কেমন কেমন যেন মুশকি মুশকি হাসে। তখন আমার এই সাথে দেখালো মোবাইল আছে কিনা, আমার কাছে তখন মোবাইল নাই, আমার কাকা আসলো যে আমার সাথে মানে যে আমার দেখাশোনা করার লেগে আসলো, ওনার নাম্বারটা আমি দিছি, দেওয়ার পরে তো উনি ওই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলছে, তো উনি বলছে যে উনি ওইখানে ওই বাড়িতে একটা প্লাট কিনা মানে উনি থাকে।
আচ্ছা আচ্ছা,
তো ওনার নাকি একটা মেয়ে আছে, হাজবেন্ড বাইরে থাকে, এটা বলছে। তো আমি বলছি তো আপনি আমার ফোন দিতে বলছেন কেন, আমার বলছে তোমার আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমার বাসায় এসো, ঠিকানা ঠোকানা দিল, আমি তো এমনি চিনি মেডিকেল যেহেতু আমি থাকতেছি, একদিন থাকার পর আমার রিলিজ করে দিল, আমি চলে গেলাম, আমি ফোনে ওনার সাথে কথা কন্ট্যাক্ট মানে আমি প্যাক্সের দোকান থেকে আমি ফোন দেওয়া কথা বলি ওনার সাথে। হঠাৎ করে একদিন আমার বললো যে তোমার কি সমস্যার জন্য তুমি মেডিকেল গেছো, পরে আমি বলছি এই সমস্যা, আমি বলছি যে আমার তো বাবার কোনো টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, আব্বায় অনেক হালাত তালাত করে টাকা পয়সা লাগিয়ে দিচ্ছে। উনি আমার বলে তোমার কি এখন টাকা পয়সা লাগবো, আমি বলছি যদি দেন তাহলে তো হেল্প হবে।
আচ্ছা,
উনি আমার বলছে যে তুমি কত টাকা ঋণ আছো, মানে তোমার বাবার কাছ থেকে, মানে আমার অলরেডি স্টোরি আমি ওনার কাছে বলছি, কিন্তু ওই যে সুইসাইড পেম এগুলি বলে না, তো উনি বললো যে তুমি যদি আমার বাসায় আসো তাহলে আমি তোমার 20,000 টাকা দেবো। আমি বলছি আপনি আমার কেন টাকা দিবো, তুমি আসো না, আসলে বুঝবা। তখন আমার ঠিকানা দিল, তা আমি বলছি আমি কি আর কারো নিয়ে আসবো সাথে, আমি ভয় পাইতেছি আর কি যাইতে। উনি বলছে যে না কারো নিয়ে আসা লাগবো না, তুমি অমুক ঠিকানা মতো আমাকে আসো, ওইখানে আমি দাঁড়াবো, তুমি আমার সাথে এসো। পরে আমি গেলাম, কারণ আমি ঢাকা থাকি অভ্যাস সব চিনিত। আমি পরে যায় দেখি যে মহিলাটা একটা চিনজের সামনে সুন্দর এক শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, তো আমার দিকেই চিনছে, ওই যে একদিন দেখছে মেডিকেলের ভিতরে দেখে আমার সিনেমা লাগছে, তখন আমার হাতে ফোন নাই, আমি ফ্যাক্সের দোকান থেকে কথা বলতাম। আমি ওইখানে যাই ফ্যাক্সের দোকানে, ঢুকে ফোন দিয়েছি, ফোন দিয়ে বলতেছে যে আমি তো তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি, ফ্যাক্সের দোকানে ঢোকা লাগবে না আসো। পরে আইসি, পরে আমার উনি সিং জিত নিল, নিয়ে আবার নিয়ে গেল একটা মানে গেস্ট হাউস, গেস্ট হাউস আপনার ফার্ম গেট, এখানে একটা গেস্ট হাউস আছে, নামটা আমি সঠিক বলতে পারি না। তো ওইখানে নিল, নেওয়ার পরে একটা রুমে গেছে, ওইখানে টাকা টুকা দিচ্ছে, আমি বলতে পারি না কত টাকা দিচ্ছে। পরে ওইখানে সারাদিন ছিলাম ওনার সাথে, মানে তার সাথে ফিজিক্যাল হয়ে গেছে একশো। তারপরে উনি আমার বললো যে আমি তোমার ইচ্ছা করলে বাসায় নিতে পারতাম, আমার বাসায় সবসময় খালি থাকে, মেয়ে জায়গা স্কুলে, তো ওই বাসায় আজকে নিলাম না কারণ পরবর্তীতে বাসায় যাইব। এরপরে আমি বলছি আপনি তো আমার অফার দিয়ে আনছেন যে আপনি টাকা দেবেন, আমার আমার টাকা দেন, টাকা দেন আপনার সাথে আমি সারাদিন যাই, 24 ঘন্টা আমি সঙ্গ দেবো, মানে আমার হিসাবে আমার টাকার দরকার। তো উনি বলছে যে চলো আমার বাসায়, বাসা থেকে টাকা দিয়ে দেবো। পরে ওনার সাথে আমার বাসায় নিয়ে আসলো, আমার 20,000 টাকা দিল নগদ ক্যাশ। পরে আমি টাকাটা নিয়ে আসলাম, বাসায় আসছি, তখন রাত্রে 12টা বাজে।
মহিলা সম্পর্কে আমার একটু জানার আছে, একটা হচ্ছে যে মহিলা আপনাকে চুজ করলো এরকম ভাবে দেখে কোনো কারণ খুঁজে পেয়েছেন বাসায় যাওয়ার পরে?
বাসায় যেয়ে আমি দেখলাম যে বাসায় মোটামুটি বড় লোকেরা যেভাবে পরিবেশে থাকে এরকমই, কিন্তু বাসায় কোনো মানুষজন নেই,
কোনো মানুষজন নেই, একা থাকে সে। বয়স কিরকম ছিল মহিলার?
বয়স হয়তো বা 30-এর কম হবে না।
আচ্ছা, মেয়েটার কথা বললো যে মেয়েটার বয়স কত?
মেয়েটা আমি দেখি নাই তখন,
মেয়েটা তখন দেখি নাই
না।
ঠিক আছে, বলেন। তারপর
তখন আমি গেলাম, আমি আবার টাকাটা দিইনি, না দিয়া আমি টাকাটা নিয়ে সোজা বাড়িতে চলে গেলাম।
বাড়ি মানে নোয়াখালী?
নোয়াখালী, নোয়াখালী যাইয়া আমার আমার বাড়িতে গেলাম, কিছু মানে সদাই ফাতি কইরা আর কি। যাইয়া পরে মানে টাকাটা আমি দেই নাই, ওনারও দেই নাই, চিন্তা করলাম যে আমার মার কাছ থেকে আমি টাকা নিয়েছি, আবার টাকা দেবো কে? এই চিন্তা করে আমি আমার আমার মার কাছে জিজ্ঞাসা করলাম যে মা, টাকাটা কি তুমি কার কাছ থেকে হাওলাত নিছো নাকি তোমার থেকে দিছো? তো উনি আমার উত্তর দিল যে এটা তোমার এই মামার টাকা, মানে মামার মানে এখন যে যার সংসার করতেছে
মামা হিসেবে করেছে
ওনার টাকা, কিন্তু উনি তো ভবিষ্যতে হিসাব চাইতে পারে। তখন আমি উত্তর দুমুখী, আর আমার আম্মা আবার একটু কি মানে খুব নামাজি, পাঁচক তো নামাজ পড়ে, পদ্মাশীল, সবসময় কোরআন শরীফ পড়ে।
আচ্ছা,
তা আমি বলতেছি যে উনি তো আমার মামা লাগে, তো ওনারে যদি বলো যে আমার কথা, তাহলে কি উনি মানে নিত না 10,000 টাকা? উনি আমার আমার আম্মা বললো যে টাকাটা দিয়ে দেবো ভালো। তাই আমি কইছি ঠিক আছে, আমি পরবর্তীতে যদি পারি তাহলে দিয়ে দেবো। তখন ওই টাকাটা নিয়ে আমি কি করলাম, আবার ঢাকা আসলো, মানে আমি টাকার থেকে খরচ করি কিন্তু সীমিত, আর ওই টাকার থেকে আমি একটা ফোন কিনছি, ফোন কিনে ওই মহিলার সাথে আমার যোগাযোগ,
যে মহিলা আপনাকে টাকাগুলো
টাকাগুলো দিছে। তখন মহিলার আমি বললাম যে আপনি যে টাকাটা দিচ্ছেন আমি তো আবার দিই নাই, আমি একটা ব্যবসা করতেছি। কি ব্যবসা করবা? আমি বলছি যে আমি যে কোনো আমি তো এমরোডারি লাইনে অনেকদিন, তো আমি একটা ব্যবসা করবো, সুতার ব্যবসা, মানে এমরোডারি সুতা দিচ্ছি, এটা ব্যবসা। তো আমার একটা ফ্রেন্ড আছে, ওর নিজস্ব দোকান আছে, তো ও বলতেছে যে দোকানটা ছাড়া দিব। তো দোকানটাতে আমি প্রথম কয়েকদিন বসলাম, বসার পরে ওর দোকানটা বিক্রি করে লাইছে। তখন ও বলছে কি যে তুমি আমার খালি দোকান ভাড়াটা দিবা, হ্যাঁ, আর দোকানের মাল সামনে যা আছে এটা তোমাকে দিয়ে দিলাম, তুমি এটি টাকা দিয়ে দিবা আস্তে আস্তে। কাল তোলা, কাল তোলা মোড়ে তখন আমি এই দোকানে এই এই পিক্সেলের দোকান দিই, মানে প্যাক্স থেকে। তখন একটা মেয়ের সাথে মানে এই রং নাম্বারে রং নাম্বারে আর কি প্যাক্স এর দোকান দিই, ওই মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা আয়া প্যাক করে না, তখন আমি অন্য একটা মেয়েরা পছন্দ করি ওই নাম্বারে ফোন, তখন ওর সাথে আমার মানে রিলেশনটা হয় আর কি। ওর বাসা ছিল আপনার ইয়াতে বাড্ডা, তো আমার সাথে সে একদিন আইসা পদ্মা সিনেমা ছবি দেখছে, দেখার পরে আমার বলতেছে যে চলো ঘুরতে যাই, ওই আপনার ওই যে ইয়াতে নাম দেখি আপনার নম্বর, তো ওর সাথে গেলাম, গেছে আর ওইখানে কিছু ফলো হয়নি।
বিরতির সময় হলো আরো একবার, 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। Stay tuned on ABC Radio FM 89.2. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন রয়্যাল টার্গেট ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর জি কিভি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। প্রিয় শ্রোতা, আমাদের সাথে রয়েছে রুবেল, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে কথা না বাড়িয়ে আরো একবার তাকেই আমরা নক করছি। রুবেল, তারপর
ওইখানে পোলাবে নাটক করতে, আটক করে আমার লয়ে গেল একদিকে আর মেয়েটারে নিয়ে গেল একদিকে। তখন আমি আর মেয়েটিকে খুঁজে পাই না, তখন ফোন দিলাম, ফোন বন্ধ। আমি চিন্তা করলাম যে মনে হয়তো বা আমার থুয়ে গেছে, তা আমি ওখান থেকে চলে আসছি, আইসার রাত্রে ফোন দিলাম, ফোন বন্ধ। সকালে ফোন দিলাম, এখন ফোনটা রিং হইতেছে, কেউ রিসিভ করতেছে। পরে একটা মহিলা ফোন রিসিভ করে বলতেছে যে সকালে ভোরে 5টার দিকে নেমে সে পাশে দিয়ে মারা গেছে। এখন আমি সঠিকভাবে বলতে পারি না কি জন্য, মানে আমি তার কথা জিজ্ঞাসা করছি যে এই ফোনটা কার ও না, তো হ্যাঁ তা আপনি কিছু জানেন না, তো আমি কি আমার জিজ্ঞাসা করছি আপনি কি লাগেন, আমি বলছি আমি তার পরিচিত। পরে উনি বলতেছে ও তো সকালে 5টা বাজে পাশে দিয়ে মারা গেছে, আমি 8টা বাজে ফোন দিয়েছি, তো ওর তো পুলিশে নিয়ে গেছে, মানে লাশ নিয়ে গেছে আর কি।
মানে আপনি কারণটা কিছু জিজ্ঞেস করেনি কেন ঘটনাটা ঘটেছে কি হয়েছে?
তখন আমি মহিলাদের জিজ্ঞেস করছিলাম যে কারণ কি, মানে কি জন্য মারা গেছে। তখন উনি বলছে যে কালকে সন্ধ্যার পরে ও কুট থেকে জানি আসছে, আইসা রাত্রে ঘুমাইছে, সকালে উঠে দেয় যে
ওকে ওকে। মানে এখানে আসলে আপনি দায়ী কি হিসেবে আমি ঠিক জানি না, বাট তারপরেও সামহাও এক অর্থে ব্লেম আপনার উপর কিছুটা হলেও যায়, কারণ মেয়েটাকে আপনি নিয়ে এসে মেয়েটাকে ওইভাবে আপনি ছেড়ে আসলেন, আপনার উচিত ছিল সঙ্গে সঙ্গে থানাতে যাওয়া, সঙ্গে সঙ্গে জানানো যে মেয়েটাকে কোথায় নিয়ে গেল, এতগুলো লোকজন যেহেতু ধরলো, আপনার উচিত ছিল এই কাজটা করা, আপনি সেটা করেননি, আপনার নিজের কাপ আছে নিজের মতো করে নিজের
সেভ হয়ে চলে আসছে।
মেয়েরা অনেক বোকা এইসব ব্যাপারে, সকল মেয়ে না, কিছু কিছু মেয়ে আসলেই অনেক বোকা, বিশেষ করে ইমোশনালি তারা অনেক বেশি বোকা হয়ে যায়। ওকে বলুন তারপর।
তখন আমি ফোনটা রাইখা নাম্বারটার সাথে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমার যে সিম দিয়ে আমি ওর সাথে কথা বলতাম ওই সিমটা আমি অফ করে দিই। আমি চিন্তা করলাম পরে যে যদি কোনো কেস হয় তার জন্য আমি সিমটা অফ করে দিই। কিছুদিন পরে দোকানে কোনো আয় ব্যয় নাই, দেখি কোনো আয় আসতেছে না, আমি যা ইনকাম করি এটা আমার ফোনে ফিসে জায়গা বা ছেড়ে ওই মেয়েদের নিয়ে নিয়ে ঘুরে ঘুরে আমার টাকা শেষ করে দোকানটা ছেড়ে দিই।
দোকানটা ছেড়ে দিলাম,
ছেড়ে দিয়ে আবার চাকরি নেই। নেওয়ার পরে আমি চাকরি করতে থাকি, তখন ওই আমাদের যে সুপারভাইজার উনি গাঞ্জা খাইতো, মানে ফলোরের ভিতরেই অলরেডি গাঞ্জা খাইতো সারা দিন যায় 24 ঘন্টা। আমার এইসব ভুলে থাকার জন্য তার সাথে আমি গাঞ্জা খাইতাম। আর বিকাল দিকে আমি সবসময় নাইট ডিউটি করতাম, বিকাল দিকে আমার আবার দোকান করতাম আর সকাল দিকে ঘুমাইতাম। তখন নতুন নামে একটা মেয়ে ঢুকে বাসা আমাদের বাসার পাশেই, তো ঢুকার পরে মেয়েটি মানে মোটামুটি দেখতে শুনতে খুবই ভালো কিন্তু রাগটা একটু বেশি। তখন সপ্তাহখানিক পরে উনি যে আইসা আমার ফোকাস করলো, মানে আর একটা মেয়ে দিয়ে আমার অফারটা দিল যে আমার পছন্দ করে ভালোবাসে। তখন আমি অফারটা গ্রহণ করলাম, গ্রহণ করার পরে ওরে নিয়ে ঘুরতেছি, এদিকে যাইতেছি সেদিকে যাইতেছি যাইতেছি, হঠাৎ করে মানে আমার আব্বা জানালে ঘটনাটা যে আমি এই মেয়ের সাথে ঘুরেফিরি করি, মানে মানুষ আইসা আইসা বলে আর কি। পরে আমার আব্বা আমার রাগারাগি করে, রাগারাগি করার পরে আমি চলে যাই আবার নরসিংদী। ওই ঘটনা 5 বছর পর, ওই যে মেয়ে সুইসাইড করে ওই ঘটনা 5 বছর পর আবার সেই লোকের কাছে, যেই লোকের কাছ থেকে আমি ফোন নিয়ে আইসা বললাম সেই লোকের কাছে, সেই পিএম এখন মালিক,
ফ্যাক্টরি মালিক
ফটো মিশন। তো উনি আমার অফার করে যে তুমি আমার এখানে আসো আমি তোমার চাকরি দেবো। আমি গেলাম ওনার কাছে, যাওয়ার পরে এনুপুরে ফোন দিয়ে আমার সাথে কানাকাটি করতেছে যে তুমি ওইখানে থাকো না, তুমি চলে আসো, তোমার সাথে আমি 1 মিনিট থাকতে পারতাম। পরে আমি রাত্রে ওনার একটা বুঝ দিয়ে রাত্রে আবার ব্যাক করি ঢাকায় আইসা পরে। আইসা পরার পরে এখন ও একটা বদনামি ছড়ে যায় আর কি, কানে কানে আমাদের বাসায় ওদের বাসায়, মানে সবাই একটা মানে এইসব খারাপ কথা বলে। তার জন্য আমি চলে যাই বাড়িতে, বাড়িতে যেয়ে আমি রসিন দিয়ে আমার এক বন্ধু থাকে, ও বন্ধুর কাছে ফোন দিই, বন্ধু কয়ে যে তুই আয় আমি তোর একটা চাকরি নিয়ে দেবো। আমি ওর কাছে গেলাম, ওর কাছে টাকা ছিল 2000, গেলাম ওইখানে যাই আর 2000 টাকা লয়ে যাই, ওইখানে 2 দিন থাকার পর আমার টাকা শেষ বন্ধুর কাছে খরচ করতে করতে। পরে দোস্তরে কইলাম যে দোস্ত এই ঘটনা, পরে দোস্ত বললো তো একটা কাজ কর, ওরা ফোন দে। পরে আমি নুফরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে নুফরে বললাম তুমি তো মানে আমি যে কটা মেয়ের সাথে সম্পর্ক করছি সব কটা মেয়ের আমি ফোন দিচ্ছি যে আমি বিয়ে করবো আসবা, কোনো মেয়ে বলে আইস না কাল, কোনো মেয়ে বলে আরো 1 সপ্তাহ পরে, কোনো মেয়ে বলে ফোন দিন পরে, মানে আমার মনে 15টা মেয়ের আমি ফোন দিচ্ছি, মানে যাদের সাথে আমার রিলেশন আছে সবাই। তাই নুপুরে ফোন দিলাম, নুপুরে বলতেছে এখন তুমি কে হয় এখন, তুমি যদি আমার সত্যিকারই ভালোবাসে থাকো তাহলে এখনই তুমি আসতে।
ওই সময় আপনি 1500টা মেয়ের সাথে সম্পর্ক করতেন?
হ্যাঁ, মানে অলরেডি আমার সাথে মানে ফোনে
সরাসরি এতগুলো মেয়ের সঙ্গে আপনি ইনভলভ ছিলেন?
ইনভলভ ছিলাম, হ্যাঁ।
ওকে,
তখন নুপুরে বললাম, নুপুরে আমারে আমারে বলল ঠিক আছে আমি কিভাবে যাবো। আমি বলছি তুমি টাকা নিবা 10,000 নগদ ক্যাশ, আর ও আমার আগে বলছিল ওর কানে গলার জিনিস আছে, আমি বলছি এগুলো নিয়ে তুমি চলে আসো। ওই আসবা ছাদাবাদ, ছাদাবাদ আসলো, আমি ওটা ওই নসিনী থেকে আসলাম আইসাই ওর গাড়ি দুটো নিয়ে গেলাম, নিয়ে বন্ধুর বাড়িতে, বন্ধুর বাড়িতে রাখলাম এক রাইট। পরের দিন আমি আর বন্ধু বার হইলাম, বাড়ি একটা রুম নিলাম, মেয়ের জিনিসপত্র কিনলাম, কিনে গেলাম কাজীর অফিসে, কিন্তু কাজীর অফিসে না নিয়ে কাজী মাদ্রাসায় মাস্টার তো উনি ওনার বাড়িতে নিয়ে মানে কোর্ট ম্যারেজ করে বিয়েটা পরাইল।
আচ্ছা,
কোর্ট ম্যারেজ করে বিয়েটা পরাইল, আমার আইডি কার্ড ছিল না তখন, মানে টাকা লাগছে বেশি, কোর্ট ম্যারেজের কাগজপত্র কিন্তু সাথে সাথে পাওয়া যায়।
কত সালে বিয়ে করলেন?
আমি বিয়ে করছি 5 বছর হিসাব
2011 সালে।
বিয়ে করার পরে যাক বিয়ে করলাম, দুপুরবেলা বিয়ে করছি, বিকালে আমার কাগজপত্র দিনে দিয়ে গেছে কোর্টের, টাকা দিছি। পরে যাক আমার বউ ঠিক মতো পাক করতে পারতো না, বাচ্চা করতে পারতো না, তবে বাড়ি আমি মোটামুটি সবকিছু শিখাইছে, শেখানোর পরে ও মানে ও কাজ করতে জানে, তোরও আমি চাকরি নিয়ে দিছি, তোর 2 মাস কাজ করার পরে শরীর ভালো না অসুস্থ, তোর চাকরি দেখে বাদ দিয়ে দিলাম।
আপনার বউয়ের সঙ্গে আপনার এখন সম্পর্ক আছে?
হ্যাঁ, এখন আমার বর্তমানে সম্পর্ক আছে, আমি ওই ওয়াইফ নিয়ে সঙ্গে।
এই এই 5 বছর সম্পর্ক, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক চলাকালীন সময়ে অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হওয়া, অন্য কোনো মেয়ের সাথে ইনভলভ হওয়া?
হ্যাঁ আছে,
হয়েছে। এটা কি ফিজিক্যালি ইনভলভ হয়েছেন আপনি তার সঙ্গে?
ফিজিক্যাল হয়েছে বা অন্য কাছে,
এগুলো কি আপনার ওয়াইফ জানতো?
ফিজিক্যালটা জানে না, কিন্তু এমনি ফোনে রিলেশন, এটা জানে
ফোনে রিলেশন হয়েছে, এটা আপনার স্ত্রী জানতো। জানার পরে সে কিভাবে জিনিসটাকে
সে আমাকে গালিগালাজ করে, কিন্তু আছে না একটা স্বামীর প্রতি একটা স্ত্রীর যে কর্তব্য থাকে, যে সুন্দরভাবে মাথায় হাত দিয়ে বুঝাও যে তুমি এগুলো করো না, মুখের ভাষা দিয়ে কিন্তু অনেক কিছু আদায় করা মন দিয়ে, বা আমার স্ত্রীরও একটু সমস্যা।
আপনি এটা এক্সপেক্ট করেন, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আপনার স্ত্রী একইভাবে অন্য ছেলেদের সাথে যখন সম্পর্ক করছে বা আপনার অজ্ঞাতে কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করছে, আপনি তাকে মাথায় হাত দিয়ে সুন্দর করে বোঝাবেন?
তখন আমার মাথাটা নষ্ট হয়ে যেতে পারে।
আপনার গায়ে হাত তোলে এইসব ঘটনার কারণে?
না,
আমি ড্যাম শিওর আপনি ওর গায়ে হাত তুলতেন। আপনি যতক্ষণ আপনাকে বর্ণনা করলেন, তাহলে আপনি কেন এক্সপেক্ট করেন ও কতটা কষ্ট পাচ্ছে তারপরও আপনার সঙ্গে আছে?
হ্যাঁ, আমি কথাটা বলতেছি যে কেন এই কাজটা করি।
জি,
মানে যখন বিয়ের দুই বছর পূর্ণ হয় তখন হঠাৎ একদিন আমি ঢাকায় আসি, আসার পরে আমি বাসায় যাই রাত্রে, যাওয়ার পরে দেখি ও সুটকি বোতল নিয়ে ঘর থেকে দূরে দৌড়াদৌড়ি করতেছে। সুটকি বোতলে খাওয়ার জিনিস খাইবো, সুটকি বোতলে বাতাস খাই, আমরা ঘুমাইলাম রাত্রে। আমার বলতেছে আমার শরীরটা ভালো লাগতেছে না, কি হয়েছে? আমাকে বাথরুমে যাই, রাত্রে বাথরুমে গেছে, বাথরুম থেকে আইসার আসার পরে সে হঠাৎ করে মানে চোখ টোক লাল করে মানে অন্যরকম আচার ব্যবহার শুরু করলো। তখন আমার মানে একটা ভয় ঢুকে গেল আমার ভিতরে। তখন আমি পাশের রুমে যে বাড়িওয়ালা থাকে ওনারা ডেকে আনলাম, আনার পরে উনি আসার পরে বলতেছে যে এটা তো জিনে ধরছে। তখন আমি চিন্তা করলাম জিনে ধরছে এটা কি করা যায়, এখন আমারও তো করা লাগবে। তখন উনি এক গ্লাস পানি ফোড়া খাওয়াইলো, খাওয়ানোর পরে ওই কান্নাগুলো নাকি চাপিয়ে ধরলো, কি কি জিজ্ঞাসা করলো, কই থেকে আইসস, কি আসো বিষয় এগুলো বললো। বলার পরে ওটা ও তখন ছাইরা গেল, গাও গানিয়া গেল, মানে তখন ঘর থেকে বের হইলেই ওই একদিকে তাকিয়ে থাকতো, মানে যেদিকে অন্ধকার দেখতো ওই দিকে তাকিয়ে থাকতো, আর চোখ লাল হয়ে যেত, বড় হয়ে যেত। তখন এমন করতে করতে আমি ডিউটি মিউটি সব বন্ধ। তখন একদিন অফিসে নিয়ে গেলাম, মানে ও চাকরি করে তখন আমার সাথে, অফিসে নিয়ে গেলাম ফ্যাক্টরির ভিতরে আসার ব্যবহার খারাপ শুরু করছে, এই মানে ওই অবস্থা। তখন মালিক আবার খুব আমার ভালো আদর করতো, মালিকেরা বললাম, বলার পরে মালিক একটা হুজুর দেখে মানে চিকিৎসা করেন, করার পরে তখন ভালো। আর কিছুদিন পরে আমাদের মানে একটা বাচ্চা হয়, বাচ্চাটা হওয়ার পরে তার ইমোশনটা মানে যে মানুষের একটা শারীরিক যে স্বামীর প্রতি একটা
ওটা কমে গেছে,
খেয়াল
ওটা কমে গেছে,
এটা মানে একেবারে
জিরো,
একেবারে জিরো। কি তার শরীরে হাত দিলে তার শরীরে একটা জ্বালা পড়া উঠে জায়গা, মানে সে বলতেছে যে আমার শরীরে আগুন জ্বলে ওঠে। তারপরে সে কোনো নতুন জামা কাপড় পরতে পারে না, নতুন কাপড় চোপড় পরলে তার মাথা ঘুরায়, সে ঘুরে ফিরে যাবে।
বাচ্চাটা আছে আপনাদের?
হ্যাঁ।
কত বছর বয়স?
এখন 3 বছর বয়স।
3 বছর বয়স। এই 3 বছরে বাচ্চাটা হওয়ার পরে আপনাদের মধ্যে যে স্বামী স্ত্রী সম্পর্ক, সেই সম্পর্কটা স্বাভাবিক নাই, তাই বলতে চাচ্ছেন আপনি?
স্বাভাবিক নাই, ওই যে 6 মাসে বা 3 মাসে একবার এইভাবে হয় আর কি।
ওকে, তাহলে এটা একটা বিগ প্রবলেম, অবশ্যই প্রবলেম, কিন্তু এটার জন্য ট্রিটমেন্ট আছে?
ট্রিটমেন্ট আছে, আর্থিক অবস্থা ভালো না তার জন্য আমি ট্রিটমেন্ট সঠিকভাবে করাতে পারি না, বা ওদের ফ্যামিলির যারা আর্থিক অবস্থা ভালো মানে আমার সম্বন্ধী টম্বন্ধী ওদের কাছে আমি বলছিলাম জিনিসটা, কিন্তু ওরও বেশি একটা আগ্রহ করে।
কত বছর বয়সে ওকে বিয়ে করেছিলেন?
আমার যখন
ওর বয়স
ওর বয়স আমি তখন উদ্মের যে কাগজে লেগে এলাকায় ছিলাম 18 বছর।
আসল বয়স কত?
কিন্তু আসল বয়স ছিল 16 বছর।
ডক্টর তাজুল ইসলাম, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আমরা এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে সাইকিয়াট্রিক জায়গা থেকে এরকম কোন ব্যাপার স্যাপার আছে কিনা যে স্ত্রীর এরকম অল্প বয়সে বিয়ে হওয়ার পরে, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে স্বামীর সাথে যে স্বাভাবিক শারীরিক সম্পর্ক সেটাতে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং এটা থেকে উত্তরানোর জন্য আসলে কি সাইকিয়াট্রিক ট্রিটমেন্টই দরকার নাকি মেডিকেল ট্রিটমেন্ট, যেটা বলে ওষুধ দিয়ে বা যেভাবেই হোক না কেন মেডিসিন ট্রিটমেন্ট যেটা, সেটার প্রয়োজন আছে? এই বিষয়টাতে আপনার সঙ্গে আমরা স্পেশালি কথা বলবো, আশা করি আপনি স্ট্যান্ড বাই থাকবেন, আমরা আপনার কাছে আসি, একেবারে শেষ করবো আপনার কাছে। সেটা হচ্ছে যে সবর বলে একটা জিনিস আছে, মানুষ তো আমরা, তাই না? আমরা তো পশু না, সুতরাং সবর করা উচিত। আর বিবাহিত জীবনে একজন পুরুষের অবশ্যই তার স্ত্রীর প্রতি কমিটেড থাকা উচিত। হ্যাঁ, তো আপনাকে আমি যেটা বলবো, যা করেছেন অতীত ইতিহাস যেটা বলে সেটা খুবই নোংরা, এবং সেটার জন্য আপনার অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং আপনি যদি ধর্মকর্ম মানেন তাহলে এটা জেনা, এবং জেনা যে কত বড় ধরনের অপরাধ, এই বিষয়ে আপনার অবশ্যই যেই মানে অযোধ্যের কাছে যেহেতু গেছেন ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, তাহলেই বুঝতে পারবেন। ধর্ম অনেক সময় আমাদেরকে সঠিক পথে রাখে, সুতরাং সেই দিক থেকে আপনি হয়তোবা মানবিকভাবে বলেন, মোটিভেশনের জায়গা থেকে বলেন, আপনাকে বোঝানোর জায়গা থেকে বলেন, সেই জায়গাটা থেকে যদি আপনাকে বোঝানো হয় তাহলে হয়তো আপনি এইসব থেকে দূরে থাকতে পারবেন। বাট আপনি যেটা বলছেন যে হ্যাঁ আপনার স্ত্রীর সাথে আপনি যে বিষয়টাতে হ্যাপি না, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি, আপনার স্ত্রীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যখন আপনি এখানে আসেন আপনার স্ত্রী আপনাকে অত্যন্ত লাভ করে, এবং আপনি যেখানে আদৌ আসতেছেন কিনা সেটার জন্য সে আমার সঙ্গে কথা বলেছে, এবং সে বলেছে স্যার আপনি একটু দেখে রাখেন, এবং এটাও বলেছে যে আপনার উপরে বিশ্বাস করে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। সো দিস কাইন্ড অফ থিং মানে আপনাকে কতটা লাভ করে, তো এই মানুষটাকে আপনি ভালোবাসার জায়গা থেকে, সে যতটাই আজ খারাপ আচরণ করুক না কেন, আমি ইচ্ছা ছিল তাকে আমি ফোনে নিবো, স্ট্যান্ড বাই ফোনে নিয়ে তাকে আমি জিজ্ঞেস করবো যে আসলে কি সমস্যা, কিন্তু আমার মনে হয় না তাকে আমি ফোনে এই এই গল্পগুলো সে জানুক এবং তার বিশ্বাসটা ভেঙে যাক।
যেহেতু সে মানে আমার পিছনের যে ঘটনাগুলো
অনেক কিছুই জানে না, সবকিছু জানলেও অনেক কিছু জানে না, এটা আপনি আপনার জায়গা থেকে প্রথমে অনুষ্ঠান শুরু করার আগেই বলেছেন। শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে সবুর করেন তাতে হয়তো ভালো রেজাল্ট আসবে, কিন্তু কোনো অবৈধ সম্পর্কে যেয়ে না, কারণ অবৈধ সম্পর্কে গিয়ে হয়তো এমনভাবে মানসিকভাবে জড়াই যেতে পারেন যেই মানসিকভাবে জড়ানোর কারণে আপনি হয়তো আপনার স্ত্রীর প্রতি আর টান অনুভব করবেন না, সেক্ষেত্রে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। সুতরাং এই ধরনের ডেঞ্জারাস রিলেশনশিপে না যাওয়াটাই বেটার।
আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
আমি গল্প রুবিনকে যে তার জীবনে অনেকগুলো অবতরণ ঘটেছে, সেখান থেকে তার শিখতে হবে যে জেনারেল হোক, তার হয়তো অপরাধ কমন কতটুকু আমি জানি না, কিন্তু তারপরও বিবেকের কাছে তাকে প্রশ্ন রাখতে হবে যে আমি আমার ওই ওয়াইফটাকে আমি খারাপ মধ্যে না নিতে পারি, অর্থাৎ আমি ওই একটা উচিলা দিয়ে সে যৌন আগ্রহ কম তাই আমি অন্য কাছে যাবো, তাহলে তোমার যৌন আগ্রহ যখন কম হয় তোমার ওয়াইফও তো আমার কাছে যাবে, সেটা কি তুমি এলাও করবে? অর্থাৎ এটার কোনো সমাধান নয়, এবং এটা হচ্ছে তার চরিত্রগত সমস্যা, এটা থেকে তাকে উঠতে চেষ্টা করবে। এবং আমাদের কাছে যারা মানসিক রোগ বিশেষজ্ঞ আছে বা এরকম যে সমস্ত প্রতিষ্ঠান আছে হাসপাতাল আছে সেখানে গিয়ে তার স্ত্রীকে দিতে পারে, ওই যে জিনগত যেটা বলতেছে সেটা চিকিৎসা হতে পারে, সেটা আসলে জিনে দ্বারা মানসিকগত মানসিক রোগ, এবং এখন যে যদি যৌন সমস্যা থাকে সেটা একটা বেশিরভাগ থাকে সেটা একটা মানসিক রোগ, এবং এটা যদি না হয় যদি অন্য কোনো শারীরিক কারণ হয়ে থাকে সেটাও আমরা চিকিৎসা দিতে পারি। সব দাবি এটা একটা সমাধান করা সম্ভব, রোগের এই মহিলা দিয়ে যাতে আর কোনো খারাপ কাজে বা অন্য কোনো মহিলাকে দিকে না যায় এটা আমরা তাকে তীব্রভাবে তার কাছে আবেদন জানাবো, এবং আমি আশা করি যে রোগের তার স্ত্রীকে নিয়ে প্রয়োজনে কোনো প্রফেশনাল লোকদের কাছে গিয়ে সহায়তা পাবে, যাতে মানসিক স্বাস্থ্য বিভাগ আছে প্রত্যেকটা মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য বিভাগ আছে সেখানে যেতে পারে সরকারিভাবে, এবং সেখানে খুব কোনো পয়সা ছাড়াই সে কিন্তু এই চিকিৎসা দিয়ে নিতে পারে, এবং সেভাবে তারা তার দাম্পত্য সমস্যার সমাধান করে একটা সুখী জীবনযাপন করবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আলামিন মহাকালী থেকে লিখেছে, রুবেলার আসলে পারিবারিক কারণেই জীবনটা এলোমেলো হয়ে গেছে, জেবিএসবিতে আসা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এরকম দেখা যায়। মৌরি আগ্রাবাদ থেকে লিখেছে, রুবেলকে আসলে কেউ ভালোবেসে বা বুঝিয়ে কিছু করায়নি, ওর দাদা বেঁচে থাকলে অথবা ওর বাবা মায়ের সংসার ভেঙে না গেলে হয়তো ওর জীবনটা অন্যরকম হতে পারত। সুমন মিরপুর থেকে লিখেছে, ভাইয়া জেবিএস বিষয় আসলে সমাজের প্রতিচ্ছবি, আমার মনে হয় সপ্তাহে 2 দিন এই অনুষ্ঠানটি হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ সেগমেন্ট চিঠিতে যাব। আমরা মঞ্জুরের কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি পাঠিয়েছে বা মেইল পাঠিয়েছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শাকিল। গত মাসের মাঝামাঝি আমার খুব কাছের এক বন্ধু আমার কাছে কিছু টাকা ধার চায়। আমার কাছে টাকা ছিল কিন্তু আমি ওকে দেইনি। পরে শুনলাম ও ওর স্ত্রীর গহনা বিক্রি করেছিল টাকার জন্য, এবং টাকাটা ওর ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য দরকার ছিল। কথাটা জানার পর থেকে খুব খারাপ লাগছে। বিপদে যদি বন্ধুর পাশে না থাকি তাহলে কখন থাকব? আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে আমার বন্ধুর কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আজকের মতো শেষ হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। 170তম পর্ব নিয়ে আপনার দরজায় আবার করা নাড়ব আগামী রবিবার ঠিক রাত 12টায়। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।